exclusively on FusionBD.com.
89.2.
Royal Tiger B presents KBSB Uncensored. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। আমন্ত্রণ নিমন্ত্রণ আরো একবার শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস কেবিএসবি আনসেন্সর্ড। ইয়েস, আনসেন্সর্ড কজ আপনারা জানেন যে প্রতি মাসের শেষ সপ্তাহে যাহা বলিব সত্য বলিব একটি নতুন সংযোজন, যেটাকে আমরা বলছি কেবিএসবি আনসেন্সর্ড। অত্যন্ত দুর্ধর্ষ একটি এপিসোড প্রচার করা হয় যেখানে প্রিয় শ্রোতা কথা না বাড়িয়ে শুরু করছি এ মাসের কেবিএসবি আনসেন্সর্ড।
Royal Tiger Tree presents KBSB Uncensored. Recharge yourself.
শুরু করছি আমরা জেবিএসবি আনসেন্সর্ড এপিসোড উইথ আর জি কিবরিয়া এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। আজকে আনসেন্সর্ড পর্বে আছে রিমন, সে এসছে সুদূর চাঁদপুর থেকে এবং ওর বয়স হচ্ছে 25। প্রিয় শ্রোতা আমরা ভূমিকা এবং কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পে প্রবেশ করছি। ব্যাকগ্রাউন্ডে থাকবো আমরা প্রথমেই রিমন।
আমার বাবা প্রবাসী ছিলেন, তো আমার ছোটবেলায় যতটুকু 5 বছর থেকে মনে পড়ে, আমরা মোটামুটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি দুই ভাই আর এক বোনের মধ্যে বড়। তো আমাদের ফ্যামিলিতে আমি খুবই আদরের ছিলাম সবার।
আপনি কি সবার বড়?
জি, আমি সবার বড়। আমার যেটা তো ভাই বোন আছে ওরা ছাড়া, এমনিতে আমি সবার বড় আমার নিজের ভাই বোনের মধ্যে। আমি সবাই আদর ছিলাম, অনেক আদর ছিলাম। তো পড়ালেখা করতেছি করতেছি এক পর্যায়ে হাই স্কুল লাইফে আমি খুবই রোগা চিকনা আর ছিলাম। ব্যাপারটা হচ্ছে আমি ক্রিকেট খেলা খুব বেশি ভালোবাসি। ক্রিকেট খেলতে মানে দিন নাই রাত নাই, ঝড় বৃষ্টিতেও ক্রিকেট খেলছি বালির মাঠে, মানে ওখানে তো বৃষ্টি হলে পানি জমে না।
আচ্ছা।
তো এরকম শরীরের দিকে অত যত্ন নিনি। তো ছোটবেলায় আমার মামা আবার আর্মি অফিসার, আমি ক্যান্টনমেন্টে অনেক বেড়াইতাম আমার মায়ের সহ। তখন ছোটবেলা থেকে সামরিক জীবনটা আমার কাছে ভালো লাগতো, দেখতাম ওদের লাইফস্টাইল ডিসিপ্লিন। তো ইচ্ছা ছিল যে সেনাবাহিনীতে যাবো। যাই হোক, এসএসসি পাস করার পরে আমি সেনাবাহিনীতে অ্যাপ্লাই করি।
এসএসসি পাস করার পরে?
জি, এসএসসি পাস করার পরে।
আপনার বাবা কি করতো?
আমার বাবা প্রবাসী
ছিল, ওই সময় প্রবাসী ছিল,
ওই সময় প্রবাসী ছিলেন।
হ্যাঁ।
তো এসএসসি পাস করি যখন, তখন আমি সেনাবাহিনীতে লাইনে দাঁড়াই। বাট প্রথমবার গিয়েছিলাম কিছুই জানতাম না, যে কাগজপত্র কিছুই নেই নাই, এই কারণে ফিরে আসতেছে। দ্বিতীয়বার গেছি, যাওয়ার পরে আমি মাপে ঠিক আসছি, ফিট হয়েছি মোটামুটি, কিন্তু তারা টান টান নেয় না, অ্যাডভান্স চায়, এই জন্য আনফিট হয়েছি। তো আমাকে বলছে নেক্সট আসবা তো বেশি করে সাঁতার কাটবা, এতে বুকে মাপটা প্রসারিত হইব, এটা বলে। তো যাই হোক, আমি আসি, অনেক সাঁতার টাতার দিই, ফিজিক্যালি মোটামুটি ফিট হই। তারপরে আর বয়সটা থাকে না সার্টিফিকেট অনুযায়ী সৈনিক পদের জন্য। তা আরেকটা কথা, আমি ছোটবেলা থেকে অনেক লাজুক ছিলাম, মানে মেয়েদের দিকে চোখ তুলিয়ে তাকাতে পারতাম না। তারপর আমি কলেজে ভর্তি হই, ইন্টারমিডিয়েট ক্লাস করতেছি। ফার্স্ট ইয়ার যাওয়ার পরে সবার মধ্যে একটা আলাদা ফিলিংস আসে, আমার মধ্যে কিছুটা আসছে। একটা কথা বলি, যে সবার মধ্যে অ্যাডাল্ট বয়সে যে ঝোঁকটা আসে বা পরিপূর্ণতাটা যে সময় আসে, আমার এটা অনেক লেটে আসছে। কোন প্রেম, ভালোবাসা, আবেগ, অনুমতি, রোমান্স, এগুলো বোঝা বা পৃথিবীর বিভিন্ন বিষয়ে আমি শুধু বুঝতাম পড়াশোনা আর খেলাধুলা, এটা ছাড়া বাইরে কিছু বুঝতাম না। যাই হোক, ফার্স্ট ইয়ারে যাওয়ার পরে আমি আর আমার দুইটা বন্ধু, ওর মধ্যে একটা এখন আর্মিতে আছে, আমরা ক্লাসে বসা অবস্থায় একটা মেয়েকে আমি দেখলাম।
কোন ফার্স্ট ইয়ার এটা?
ইন্টার ফার্স্ট
ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার, ওকে।
একটা মেয়েকে দেখলাম, তখন আমার হঠাৎ চোখে সামনে একটু ভালো লাগা কাজ করলো, যে না ভালো লাগে কাজ করলো আমার ভাগ্য তো খারাপ। তখন আমি দেখি যে একটা মানে ক্লাসের একটা বখাটে ছেলে, তার মানে একটু মাস্তান টাইপের, ও ওরে পছন্দ করে। তখন আমি ভাবলাম যাক আমার ভালো লাগা না লাগা বিষয় না, তো ছেলেটা খারাপ তো মেয়েটাকে একটু সাবধান করে রাখি, যে ছেলেটার থেকে সাবধান থাকতে। মেয়েটাকে আমি একটা লেটার দিই, মেয়েটা মনে করছে এটা লাভ লেটার, কিন্তু আমি বলে দেওয়ার সময় অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে দাঁড়ায় থাকি। মেয়েটা বাড়িতে যাওয়ার পথে আমার এক ভাইকে নিয়ে যাই, ওর দিদি, আমি বলি যে ছেলেটা ভালো না, তুমি এর থেকে সাবধান থাকো, এটাই লিখি। ওটাই যাই হোক, মনে মনে একটু একটু ভালো লাগে কাজ করে। তো মেয়েটা অনেক ফর্সা সুন্দর। তো এদিকে আমি বেটে মেয়ে এবং ধরেন কালো মেয়ে পছন্দ করি না, কিন্তু মেয়েটা উঁচা জুতা পরে যেত, বোরকার জন্য দেখা যায় না। তো আমি মেয়েটাকে চিঠিটা দিয়ে বৃষ্টিতে ভিজেন, তারপর যাই হোক মেয়েটার সাথে আমার বন্ধুত্বের মতো সম্পর্ক হয়, ও কলেজে গেলে আমার ডাকি নিয়ে কথা বলে। তা আমার মধ্যে আর ওই যে পার্সোনাল ফিলিংস টা ওটা কাজ করে না তেমন একটা। তো এমনিতে ওর সাথে কথা বলি, আবার আমার বন্ধুরা আমার সাথে দুষ্টমি করে বলে কি এর সাথে তো কি। এদিকে ওই ছেলেটা আমাকে ডাইরেক্ট বলে না, অন্য ছেলেদেরকে শোনায় বলে যে রিমনকে ছাদ থেকে ফেলে দিব, ও আমি যে মেয়েটা পছন্দ করছি মেয়েকে ও পছন্দ করছে, এটা ওইটা আমাকে ভয় দেখায় আড়াল থেকে। তা আমি এগুলো গায়ে মাখি না, কারণ আমি তো মেয়েটার পার্সোনালি পছন্দ করি না এখন। তো একদিন ওই মেয়েদের বাড়িতে আমি একটা টিউশনে করতাম, তো টিউশনের শেষে আমি বাড়ির থেকে বাইর হইতেছি, মেয়েটা বাড়ির দিকে ঢুকতেছে, হঠাৎ দেখি মেয়েটা মানে শ্যামলা পড়ছে না, মানে কলেজে তো মেকআপ করে যেত আর বেটে খালি পায়ে হাঁটতেছে। তো আমাদের একবার মুখোমুখি দেখা, আমি ওকে দেখি চিনতে পারি না। পরে দিয়ে আমি বাড়িতে আসি আর ভাবতেছি আল্লাহ, আমি মানে মেয়েদেরকে ব্যাপারে আমি এত অজ্ঞ। যাই হোক, মেয়েটার সাবজেক্ট শেষ হয়ে গেল, তারপর দেখি ছেলেটা মেয়েটাকে ফোর্স করে ওর দিকে নিয়ে গেছে। ওই মেয়েটা মানে আর্থিক ভাবে অনেক গরিব ছিল, আর ছেলেটা একটু রাজনৈতিক দলগুলোর ছত্রছায়া ছিল, সো বিভিন্ন দিক থেকে সাপোর্ট পাইতো মেয়েটারে, বিভিন্ন ভাবে ইয়ে করতো। পরে আমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম গীতলন্দিয়া কলেজে, তখন কি হলো লাস্ট পরীক্ষা যে দিন ওই দিন শুনি যে ওই ছেলেটা নাকি ওই মেয়েটাকে নিয়ে ফালাই গেছে। আচ্ছা, যাই হোক ওর সাবজেক্ট এখানে শেষ, ওরা ফলে বিয়ে করছে। যাই হোক, আমি ইন্টারমিডিয়েট পাস করলাম, মোটামুটি ভালো রেজাল্ট আসলো। এবার আমার বাবা বিদেশ থেকে এর আগেই চলে আসছে, আমি যখন ক্লাস নাইনে তখন চলে আসতে একবারে অসুস্থতার কারণে। এবার ফ্যামিলি সবার চিন্তা হলো আমার বিদেশ পাঠিয়ে দিবে, সিঙ্গাপুরে যাব ট্রেনিং করার জন্য। এক বড় ভাই ট্রেনিং করে আসছে, ও বলতেছে ওখানে পচা তেলা ফেমাস খাওয়ায় ট্রেনিং সেন্টার, ওটা বলায় আমি এখান থেকে ফিস নামলাম। আমি ভাবতেছি আমি যাব না, কারণ আমি অনেক আদরে বড় হয়েছি, আমি এরকম কষ্ট স্বীকার করতে রাজি না। তখন কি হলো, আমার মামার পরামর্শে, যিনি আর্মিতে, ওনার পরামর্শে আমি আবার ডিগ্রিতে ভর্তি হলাম। অনার্সে চান্স পাইছি অর্থনীতি, কিন্তু অর্থনীতি আমার পছন্দ না, অর্থনীতি আমি নেইনি আর ভর্তি হইনি। এক বছর গ্যাপ দিয়ে আমি ডিগ্রিতে ভর্তি হয়েছি। এর আগে কি হয়েছে, আমার মমতা ভাই বড়জন আরব আমিরাতে থাকতো, তো বড়জন বিদেশে থাকতো, আমি অসুস্থ, এই জন্য মেজর জনকে আগে বিয়ে করায়। আমি অনেক লাজুক ছিলাম, আগে বলছি, এজন্য আমি বিয়ে বা কোনো ফাংশনে এরকম জন্মদিন কেউ দাওয়াত করলে আমি যাই না, জানি ওখানে গেলে কোনো মেয়েদের সাথে দেখা হবে, গ্যাদারিং হবে এরকম, সো আমি যাই না। তো আমার আম্মা আমাকে খুব বকাবকি করে যে যাইতেই হবে, তোর মামা বলছে তোকে যাইতেই হবে। তো বিয়েটা অনেক শর্টকাট হয়ে যায়, মানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্যে হওয়ার পরে আমরা রাতে কি করলো, আমার উপর দায়িত্ব পড়লো মমতা ভাইয়ের ভাষার ঘরটা সাজানোর। আমার উপর দায়িত্ব পড়লো, আমি ভাবলাম যে আমি নিজেতে একে এত লাজুক, দুই এইগুলো সম্বন্ধে অভিজ্ঞতা নেই, যাই করে দেখি না একটা অভিজ্ঞতা হোক। তা আমার মমতা ভাই ছোটটা আমার সাথে ছিল, আর আমার ভাষার ঘরে অন্য দুইটা মামাতো বোন ছিল, আর ছিল একটা ভাবি, মানে দুঃসম্পর্কের মামার বাড়ির ওই ভাবিটা ছিল। তো মামাতো ভাইটা রুম থেকে বাড়ি গেল, নিজে দুষ্টামি করতেছে অন্য মেয়েদের সাথে। এখানে মামাতো বোন দুইটা ছিল, যে ভাষার ঘরে আর ওই ভাবিটা ছিল। তো আমি যাই হোক ফুলের তোড়াগুলি লাগাইতেছি সাজাইতেছি, এগুলি আমি ফরিদগঞ্জ থেকে যাই আনছি, মামতো ভাই সহ ছোটটা সহ যাই আনছি। এখন ওই বাসুর ঘরে যে ভাবিটা আছে, ও আমাকে মানে বিভিন্ন ইমপ্রেস করার মতো কথা বলতেছে, ওই দুইটা মামতো বোনের সামনে দিয়ে খুব হাসি ঠাট্টা করতেছে। আর আমি তো এখানে একটা ঘরের ভেতরে তিনটা মেয়ে মানুষ, ওদের সামনে আমি লজ্জায় শেষ। ভাবি আমাকে বিভিন্ন রকম ইমপ্রেসিভ কথাবার্তা বলতেছে, ইভেন সেক্সুয়াল কথাবার্তা বলতেছে। আমি প্রথমে ওটা মাইন্ড করে নিয়ে ভাবছি যে ভাবি হয় হয়তো এইভাবে বলতেছে, উনি তো আর জানে না আমি কেমন, আমি এগুলি পছন্দ করি না। যাই হোক, আমি চুপচাপ ছিলাম। তারপর উনি আমাকে আরো বেশি করে বলতেছে, খুব বেশি করে মানে গায়ে পড়ে বলতেছে, বাসুরে কি হয়, হ্যাঁ এই হয় ওই হয় না হয়, কেন সাজান ফুলগুলি এত সুন্দর করে সাজায়, কি লাভ, আজকে কি তো এইগুলি থাকবে না, ছিঁড়ে যাবে সব। এই যাই খুশি তো। তো আমি আমার মামাতো বোন একটা জিজ্ঞেস করলাম, আমি কে বলতেছে, হচ্ছে ভতু ভাইয়ের বউ। ওনার আসলে মাহবুব তো ভতু বলে সবাই ছোটবেলা থেকে, তো ভতু ভাইয়ের বউ। তা আমি তো চিনি না উনিকে। আচ্ছা যাই হোক, কথা বল, আমি বাসুর সাজানোর কাজ করতেছি, তো এক পর্যায়ে উনি যখন বেশি বেশি এগুলি বলতেছে, এর মধ্যে কি হয়েছে, আমি ওনারে বললাম হঠাৎ যে ভাবি, সবার মধ্যে কিন্তু সব ছেলেদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব থাকে, কেউ প্রকাশ করে কেউ করে না, আপনি আমাকে এরকম কোন খারাপ দিকে বাধ্য করেন না। তো ভাবি এটা আরো হাসাহাসি করতেছে, হাসাহাসি করতেছে। এদিকে তখন কিন্তু জিসম টু ছবিটা বাইরেছে নতুন, ওই ছবিটা বাইরেছে। আমার কাছে ছবিটার কতগুলি নাইকার কিছু কার্ড পিকচার ছিল আমার মোবাইলে, প্লাস এগুলি মেমোরি লোড দোকান থেকে, আর ছবিটা ছিল। তো আমার মামাতো বন্ধুটা এদিকে দেখি খুব ইন্টারেস্টেড, ওরা ছবিটা দেখতেছে, বিভিন্ন সানি লিওনের বিভিন্ন ফটোগ্রাফ গুলি দেখতেছে। এই সময় কি করলো ভাবিটা, আমার হঠাৎ বললো যে আপনি কি হিজড়া নাকি, মানে ওনার এই ধরনের সেক্সুয়াল কথাবার্তা অ্যান্সার গুলি না করাতে উনি আমাকে এই প্রশ্ন করলো, আপনার মধ্যে কি পুরুষের কোন কিছু নাই নাকি হিজড়া, এটা বলে খুব হাসি ঠাট্টা করতেছে। তা আমি এগুলো তাৎক্ষণিক আমি মনে কিছু নিই নাই, মনে কিছু নেই নেই। যাক, রাতে ওদের বাসর হলো, আমরা ঘুমে গেলাম খাওয়া দাওয়া করে। পরদিন বৌবাত, বৌবাত অনুষ্ঠানে তা আমি খাদিম করে মাংস দিতেছি, মানে মেয়েদের বাড়ি থেকে আসা, বউয়ের বাড়ি থেকে আসা মেহমানদেরকে মাংস ভাত পোলাও দিতেছি। এমন সময় ওই ভাবিটাও ওখানে খাইতে বসছে। রাতের দৃশ্য আমার ব্রেন থেকে চলে গেছে, এটা মেমোরিতে নাই, রাতে কি হয়েছে না হয়েছে, ভাবিটার চেহারাও আমি ভুলে গেছি। পরদিন অতটা টেনশন নেই না ওনার দিকে। এক পর্যায়ে কি হলো, উনি আমাকে বলতেছি কি আমাকে কি চোখে পড়ে না, তো আমি বললাম কে, তো বললে রাতের কথা সব ভুলে গেলেন। পরে আমাকে সরি ভাবি, মনে পড়ছে এখন, সরি নেন। ওনার হাতে আমি মাংস ভাত সব দিলাম, উনি খাইতেছে। এর খাওয়া শেষই আবার আমার সাথে দুষ্টুমি শুরু। বলে রাখা ভালো, আমি তো বলছি যে তখন আমি অনেক হ্যাংলা ফাতলা ছিলাম, একবার চিকন ছিলাম।
আজ থেকে কত বছর আগে গল্প?
আবার 2013-তে।
2013, ওকে।
তো উনি কি করলো, যাক আমার সাথে দুষ্টুমি করে, দুষ্টুমি এক পর্যায়ে আমার,
এই দুষ্টুমিটা কে করছে আপনার সঙ্গে, আরেক পর্যায়ে করছে মামাতো,
মানে দুঃসম্পর্কের মামাতো ভাই, ওনার বউ। আমি ওই মামাতো ভাইরে আগে চিনতামই না, জাস্ট একটু নাম শুনছিলাম। তো যাই হোক, তারপর ওই যে বাসর ঘরে আমরা যে সম্মানই পাইছিলাম, ওই টাকাটা ভাগ করে নিই আমি সবার মধ্যে। তো ভাবির মোবাইল নাম্বারটা নেই, ভাবির মোবাইলে লোড হিসেবে দিয়ে দিই টাকাটা।
কিন্তু আপনি ফ্লেক্সি লোড কেন করে দিলেন ওনাকে?
ওনাকে ফ্লেক্সি লোড করে দেওয়ার কারণ হচ্ছে, টাকাটা নগদে ওনার কাছে হাতে দিতে চাইছি, কিন্তু উনি মানে অসম্মানিত বোধ করতেছিলেন।
এই টাকাটা কেন দিচ্ছেন?
এটা হচ্ছে আমাদের সাথে, আমার সাথে যে বাসরঘর সাজানোর সময় ছিল, এই জন্য আর কি, এটা আমরা জাস্ট একটা
পারিশ্রমিক হিসেবে, মানে
এটা মানে একটা সম্মানই করলো আর কি মামি আমাদেরকে এই টাকাটা, তারপর দিলাম। হ্যাঁ, তো ফ্লেক্সি লোড করে দিলাম, মোবাইল নাম্বার তো আছে আমার কাছে এখন। তো ওনার সাথে আমি কিন্তু তখন ওই যে প্রেম ভালোবাসা বা ফরকে বা এইসব কিছুই বুঝিনি, ফরকে নামটা তখনো শুনি নাই। তো আমি ওনার সাথে জাস্ট কথা বলি, সবসময় কথা বলি, দশ দিন পাঁচ দিন এরকম ফরফর, এক সপ্তাহ বা পনেরো দিন এরকম ফরফর ফোনে কথা বলি। তো কথা বললে ওনার কথার মধ্যে 65% কথা থাকে অ্যাডাল্ট,
উনি বলতে এগুলো,
হ্যাঁ উনি অ্যাডাল্ট কথা বলতো।
তার আগে কি আপনার তখন বয়স কত?
আমার তখন বয়স,
এখন কত বয়স?
এখন বয়স 25,
তখন 2013-র গল্প। তার মানে তখন বয়স ছিল আপনার 21 বছর।
জি, 21।
তো 21 বছর বয়সে সাধারণত যেটা হয় যে অনেক কেউ কেউ বা বেশিরভাগই এক ধরনের সম্পর্কের মধ্য দিয়ে যান, প্রেমের সম্পর্ক, মনের সম্পর্ক, যেটাই বলেন। এখন আপনার লাইফে কি এরকম কেউ এসেছিল?
জি না, তখনও আসেনি।
তখনও আসেনি,
তখনও আসেনি,
মানে আপনি বিষয়টা বুঝেনি না?
জি না, প্রেম ভালোবাসা এগুলি আমি বুঝিনি, ইভেন সেক্সুয়াল বিষয়গুলিও আমি তেমন একটা বুঝিনি। এখন ওনার সাথে আমার কন্টিনিউ কথা হইতেছে 15 দিন পর, 10 দিন পর এরকম। তো কথাগুলি ভালো লাগে, কণ্ঠটা ভালো লাগে, ভালো লাগতে শুরু করছে। জাস্ট কথা বলতেছি বলতেছি, এর মধ্যে উনি 65% এর মতো বা 70% অ্যাডাল্ট কথাবার্তাই, এর মধ্যে আমার কন্টিনিউ বলতেছে যে আমি খেজড়া এবং আমার মধ্যে কোন
বারবার এই কথাগুলো বলছে,
এটা বলছে, এটা বলতেছে যে আমার আমার সাথে ক্ষমতা দেখাইতে পারবেন কতক্ষণ বা কিছু, এটা এইরকম কিছু। হ্যাঁ, আমি বলছি যেভাবে মানুষ নীরব থাকার মানে এটা না, পুরুষরা নীরব থাকার মানে বা লাজুক হওয়ার মানে এটা না যে তার মধ্যে কিছু নাই, হয়তো কেউ আছে, কেউ দেখাইতে চায় না, কেউ দেখায়। তারপর কি হলো, ভাবির সাথে কথা হইতেছে হইতেছে, এভাবে 6 মাসের মতো এরকম কথা হইতেছে। এরপর দেখলাম হঠাৎ ভাবি আমার অ্যাভয়েড করে, ফোন দিলে ব্যস্ততা দেখায়। আগে আমার মিসড কল দিতে আমি কল করতাম, কিন্তু এখন মিসড কল দেয় না, আমি ফোন দিলে ব্যস্ততা দেখায় আমার। আচ্ছা, যাক, আমার তো এই বিষয়ে অতটা ইন্টারেস্ট নাই, সো যাই হোক, কথা না বললে নাই, কথা বলবো না।
ওকে,
তো আমাদের ওখানে আবার লক্ষ্মীপুর পাশের জেলা ওরস হয় একটা মাজার শরীফ, মাঝখান দিয়ে কথা নাই অনেকদিন। তো ওরসে যাওয়ার আগের দিন ওনার সাথে একটু কথা হয়েছিল, কথা হয়েছিল জি, হ্যাঁ, গ্যাপের পরে। তারপর আমাকে বলতেছে যে আসবেন, ওরসে আসবেন। তো আমি বলতেছি যে দেখি যাই কিনা। ঠিকই আমি রাতে ওরসে গেলাম, আমার জ্যাঠাতো ভাই আর দুই একজন বন্ধু বান্ধব সহ গেলাম। যাওয়ার পরে দুইটা মিস কল আসছে মোবাইলে, তো আমি দেখি যে জেসমিন ভাবির নাম্বার, কল দিলাম। কল ব্যাক করার পরে বলতেছে যে আসেন আমার বাড়িতে আসবেন। আমি বলতে আসছি, আমি যেতে যেতে রাত 11:30 মতো হয়ে যাবে, কিন্তু আমি এত রাতে আপনার বাড়িতে গেলে সমস্যা। তো উনি বললেন যে আপনার ভাইও রুসে যাবে কিছুক্ষণ পরে, ও আসতে অনেক দেরি হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে আসেন। তো আমি তো স্টেম করে বললাম যে আপনার কি খাইতে ইচ্ছে করে, আমি কি আনতাম। তো উনি আমাকে বললেন যে শুধু ললিপপ, এই কথাটা বললেন।
মানে আপনি তাকে জিজ্ঞেস করেছেন কি খেতে ইচ্ছে করবে, ডাবল মিনিং ওয়ার্ড ইউজ করছিল, এবং যে কোনো ভাবে হোক আপনার আপনাকে কোনো না কোনো পার্টিকুলার একটা বিশেষ অনৈতিক কাজের দিকে সে ট্রাই করছিল আপনার কনসেন্ট্রেশনটা নেবার জন্য। এখানে একটা বিষয় বলে রাখি প্রিয় শ্রোতা, আমাদের সমাজে যদিও বিষয়টা খুবই গোপনীয়, অ্যাডাল্ট্রি বা পরকীয়া সম্পর্ক যেটা আমরা জানি, কিন্তু সমাজে বিষয়গুলো ঠিক সেভাবে হাইলাইট হয় না। যখন হাইলাইট হয় তখন সেটা খুবই নিন্দার জায়গা থেকে, খুবই কি বলা যেতে পারে এক ধরনের অসম্মানের জায়গাটা থেকে সেই মানুষ কিংবা সেই পরিবারকে ধিক্কার করা হয়। সেটাই হয়তো বা হওয়া উচিত, নাকি উচিত না সেই প্রসঙ্গে আমরা নাই বা গেলাম, কিন্তু এরকম একটা সম্পর্কে আসলে কেন একজন মানুষ জড়ায়, এবং হলে বা সম্পর্কের মধ্যে চলে গেলে কি হতে পারে তার জীবনে, সেটাই হচ্ছে আজকের যাহা বলিব সত্য বলিব একেবারে ভয়াবহ রকমের অপ্রিয় সত্য। এন্ড ইট ইজ অফকোর্স আনসেন্সার্ড। যাই হোক, বলুন। তারপর
যখন আমাকে বলল যে শুধু ললিপপ, তখন আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসছে যে ভাবিরে হাসানোর জন্য হ্যাঁ আমি ললিপপ নিয়ে যাও। তখন আমি একটা দোকান থেকে কয়েকটা ললিপপ কিনছি, আর কতগুলি বার্মিজ আচার কিনছি কয়েকটা। আচার কিনছি, কেনার পরে আমার জ্যাঠাতো ভাইটা আমার সমবয়সী, ও সহ সিএনজিটা রাস্তায় দাঁড় করেছি। তো দাঁড় করানোর পরে আমি ড্রাইভারকে বললাম ভাই জাস্ট 5 মিনিট, ওর বাড়ি তো রাস্তার অপোজিট পাশে, মানে টিনের ঘর। আমি যাই দরজা নক করলাম, ও দরজাটা খুলে দিল। আমি দেখলাম খুব সাজুগুজু করে আছে, তো বললাম ভাইকে, বলতেছে ভাই তো উড়ুসে গেছে। তখন আমি দেখি খুব সাজুগুজু করা, এবং আমাকে অনেকটা সেক্সুয়ালি অ্যাট্রাকশন লাগাইছে, ঠিক আছে, কথাবার্তা অঙ্গভঙ্গি শারীরিক ভাষায়। তারপর আমি এগুলি হাতে দিছি, আর হাসি মানে খুন, হাসতে হাসতে খুন বলে আমি দুষ্টমি করি, এটার কথা বলছি। আমি বলছি তা খাইতে চাইছেন, আমি আনছি, আমি এত কিছু জানি না, আমি তো দুষ্টমি বুঝি না, আমি আনছি আপনি বলছেন। তখন আমি ওকে মানে ও কি ধরনের মিন এটা বোঝার জন্য জাস্ট আমার একটু চেঞ্জ হইতেছে, আমি বোঝার জন্য আমি কি করছি একটু মানে খুব কাছে যাই, রোমান্টিকলি একটু মানে কাঁধে হাত দিয়ে ধরছি।
আপনার ভিতর থেকেও ইচ্ছাটা ছিল
না? আমার ভিতর থেকে ইচ্ছাটা আমি জাস্ট তাকে পরীক্ষা করতেছি যে ও কি চায়, আমার মনে ধারণা কি সঠিক কিনা। তখন ধরছি আর ও দেখে কিছু বলে না। তখন আমি কি করলাম, কিস করলাম একটা করছি আর।
ওকে ওকে ফাইন, আমরা আনসেন্সর্ড এপিসোড এখানে উপস্থাপন করছি, তার মানে এই না যে একেবারে কি হয়েছে না হয়েছে পুরো বিষয়টাই আপনাদেরকে বলে বোঝাতে হবে, আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে বিষয়টা বুঝে নেবেন। তার মানে আপনি ওই আপনার এক ধরনের কি অফকোর্স একটা অনৈতিক কাজ, এবং ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সামাজিকতার জায়গাটা থেকেও এটা একটা অনৈতিক কাজ, এরকম একটা সম্পর্কের মধ্যে আপনি জড়িয়ে গেলেন।
তবে ওই ধরনের সেক্সুয়াল কিছুই হয়নি ওই দিন।
সেক্সুয়াল কিছু হয়নি মানে কি? সেক্সুয়াল বিষয়টা শুধুমাত্র পার্টিকুলারলি একটা বিষয় না, তো আপনি কোনো না কোনো ভাবে সেদিকে যাচ্ছেন।
তারপর আমি কি করলাম, ওখানে ওর সাথে একটু দুষ্টামি টুষ্টামি হলো, তারপরে দিয়ে আমি কি করলাম চলে আসলাম ওর এই গলি দিয়ে। তো আমার জ্যাঠাতো ভাই আবার বিষয়টা জানতো, আমার আর ওর সম্পর্কের বিষয়টা একটু, তো তখনও আমি তো এটা সিরিয়াসলি নিই নি, ওর সাথে বলে দিতাম আর কি যা হইতো। আমরা আসার সময় অনেক হাসাহাসি করছি কয়েকদিন। ওই দিন রাতে আমি সাথে সাথে বাড়িতে আসি, ওর একটা কল দিছি। কল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা, ওকে আমার এই আচরণটাতে ওর রাগ করলো নাকি ও খুশি হইলো এটা পরীক্ষা করার জন্য। যেহেতু যদি ও রাগ করে তাহলে তো ও আমার ফোন ধরবে না বা আমার সাথে কথা বলবে না। তখন ওদিকে আমার ফোনটা ধরছে এবং অনেক লাজুক লাজুক ছিল আমার সাথে কথা বলতেছে, এবং কথা বললো এবার 5-10 মিনিট কথা বললো। তখন আমি বললাম যে ভাই তো চলে আসবে হয়তো ঘরে, ঠিক আছে রাখি সকালে কথা বলবো। তখন যাই হোক আমি ঘুমাই গেলাম, ঘরে আসি। পরদিন আবার রূপসা আহমদে উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি গেলাম স্কুলের মাঠে অনুষ্ঠান দেখতে। তো তখন আমার মনে হলো যে ওর মাইন্ডসেট কেমন এখন, আমি একটু ফোন দিয়ে দেখি। তো ফোন দিলাম, আধা ঘন্টার মতো কথা হলো। তখন আমি আমার মনে বোঝাচ্ছি যে হ্যাঁ, আমার ধারণাই ঠিক, ও আমার কাছে এই ধরনের কিছু চায়। আর তাইলে যদি ও এতে মাইন্ড করতো শুধু মুখের বলি হতো, দুষ্টামি হতো দাবর হিসেবে, তাহলে কিন্তু ও আমার সাথে আমার এই বাড়াবাড়িতে ও কিন্তু আমার সাথে রাগ করে আর কথা বলতো না, ও নর্মালি কথা বলতেছে। এবং ও আমার তখন প্রশ্ন করতেছে, তোমার তো এরকম বুঝি নাই যে, আমি তো মনে হচ্ছে তুমি সত্যি মানে অনেক সহজ সরল, তুমি এগুলি বুঝে না, এখন থেকে খুব ভালোই পারো। এভাবে আমি আরো ধরেন মাস খানিক ওর সাথে এরপর কথা বললাম। এরপর দেখলাম ও আবার আমাকে অ্যাভয়েড করে, অ্যাভয়েড করে খুব ব্যস্ততা দেখায়, যাক হোয়াটসঅ্যাপের বাদ ওর সাথে আর আমি কথা বলি না, নাম্বারে ডিলিট করে দিলাম মোবাইলটা টোটাল। পরে তখন আমি ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে, যে এরপরে হ্যাঁ ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে যখন আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা আসলো, তখনও কিন্তু ওর সাথে যে ওই রাতে একটু দুষ্টমিটা করছি এটা অবচেতন মনে করে ফেলছি। এখন আমার মধ্যে ধরেন কোন প্রেম রোমান্স বা সেক্সুয়ালি কিছু এগুলি আমার মধ্যে আসে না, ওটা করে ফেলছি অবচেতন মনে, কিন্তু আসে না, আমার মধ্যে আসে না, এমন কিছুই আসে না। তাই আমি দেখি যে আমার বন্ধুদের গার্লফ্রেন্ড আছে, এটা এটা আমি ভাবি যে আমার কি এটা সম্ভব জীবনে, আমার মধ্যে তো এই ধরনের ফিলিংসই নাই। তো আমি কি করলাম, প্রাইভেট পড়তে যাই আমার এক স্যারের কাছে জামালপুরে, উনি গার্লস স্কুলের টিচার। তো ওনার কাছে প্রাইভেট পড়তে যাই আমার বন্ধু সহ, সেশন জটের কারণে আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা হইতেছে না, লেট হয় এই জন্য দুই বছরের মতো। তো 2015 সালের কথা বলতেছি তখন, 2015 সাল জাস্ট এপ্রিলের এক তারিখ, যাকে এপ্রিল ফুল বলে। আচ্ছা, আমি এপ্রিলের এক তারিখে প্রাইভেট পড়ে বাইর হয়ে আসবো এমন সময় দেখি একটা মেয়ে স্যারের রুমে আসছে, পড়তে আসছে, সাজেশন নেওয়ার জন্য আসছে মেয়েটা, নেওয়ার জন্য আসছে। তো আমি কি করলাম, মেয়েটার দিকে তাকাইছি, অতটা গুরুত্ব দিয়ে তাকাইনি, কিন্তু পরে দিয়ে তাকাই বলতেছি যে একটু চোখে ভালো লাগে গেল। লাগে যাওয়ার পর দিয়ে আমি ওই মেয়েটা বলতেছে উফ অনেক গরম, অনেক পথ হাঁটে আসছে। তা আমি দুষ্টমির মধ্যে এরকম সাধারণত দুষ্টমি করি না, একটু করি না, কোনো মেয়েদের দিকে তাকাই না, তাকাইলে লজ্জা লাগে, আমি অন্যদিকে চোখ ঘুরাই ফেলি। জি হ্যাঁ, অনেক শাই ফিল করে। তো আমি কি করছি, কি জানি মনের অবচেতন মনে বলে ফেললাম যে ঠিক আছে ফুকুর আছে কাছে, গোসল করে আসেন যদি গরম লাগে। মেয়েটা বললো না গোসল করবো না, এমনিতে চলবে। যাই হোক, আমি উঠে চলে আসলাম। আসার সময় পথে আমার বন্ধুকে বললাম যে দোস্ত মেয়েটা আমার কেন জানি একটু ভালো লাগছে। এখন বন্ধুটা হাসতেছে, ও জানে আমার আমার মধ্যে এসব নাই, তো ও হাসতেছে। তারপর একপর বলে দোস্ত সত্যি চল একটু দুষ্টমি করে দেখি মেয়েটার সাথে। আমি হ্যাঁ শুনি তো যে তোরা দুষ্টমি করস, বিভিন্ন ছেলেরা দুষ্টমি করে মেয়েদের সাথে কয়দিন টাইম পাস করে, আমি এরকম কিছু পারি কিনা ট্রাই করে দেখি। তো আর আমি কি করলাম, পরের দিন আমার আরেকটা ফ্রেন্ড আমিনা ক্লাসমেট একসাথে ফাইভ টোয়ারে বন্ধুত্বপূর্ণ, ওর কাছে আমি বলি, ও বিশ্বাস করে না, বলে যে তোর মধ্যে তো এমন কিছুই আমি দেখি না। পরদিন আমি রূপসা হাই স্কুলের গেটে ওই যে বন্ধুটারে নিয়ে দাঁড়াইছি যে মেয়েটা গার্লস স্কুলে আসবে, আমি মেয়েটারে দেখবো, আবার চেহারা ভুলে গেছি এর মধ্যে আবার। তখন দেখি গার্ল আমার যে ফ্রেন্ড যে মেয়েটা আমিনা, ও স্যারের কাছ থেকে একটু লেটে পড়ে বাড়িছে, ও হাটে আসতেছে আমার গেটে দেখে গেছে। দেখে যায় বলতেছে যে রিমন তুই এখানে দাঁড়াইছ কেন? আমি বলি না এমনিতে, যে ও বন্ধুর কথা বলতেছি যে ও ওয়াশরুমে গেছে। তো বলতেছে যে না তোদের ভাব মনে হয় অন্যরকম, আমার মনে হয় গিলটি কিছু আছে, তোরা এই জন্য দাঁড়িয়েছ, তোরা তো স্কুল গেটে দাঁড়াস না, তো কেন দাঁড়িয়েছ, আমি আমি তোদের সাথে থাকবো দেখবো। তো আমার হাসি চলে আসছে, আমার একটাই কথা কি সত্যি কথা আমার পেটে বেশিক্ষণ চাপা থাকে না। আমি বলে দিছি যে তোস্তা এরকম ওরে দেখার জন্য, যে মেয়েটার কথা বলছি ওরে একটু দেখার জন্য, বলে আমিও দেখবো আচ্ছা ঠিক আছে। তো আমরা ঝালমুড়ি খাওয়ার উচিলা দাঁড়াইছি, ঝালমুড়ি খেতেছি তিনজন। তো এমন সময় আমার ছেলে বন্ধুটা ও মেয়েটারে দেখছে স্কুল গেটে, দেখি বলতেছে রিমন ওই যে মেয়েটা।
প্রিয় শ্রোতা, বিরতি নেব এই জায়গাটিতে, মাত্র চার মিনিটের বিরতি, চার মিনিট পর আমি আবারও ফিরে আসছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স জেবিএসবি আনসেন্সরড, এবং আজকের এই রিমোনকে যদি আপনি দেখতে চান প্র্যাকটিক্যালি, চলে আসবেন আমার ফেসবুক পেজে www.facebook.com/jbsbuncensored। আমি আবারও বলছি www.facebook.com/jbsbuncensored। পেজটি আছে জেবিএসবি আনসেন্সরড নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ।
Royal Tiger Tree presents KBSB Uncensored. Recharge yourself.
রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ একুশটি দেশ, তিনটি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
89.2 FM.
Royal Tiger Dream presents KBSB Uncensored. Recharge yourself.
চার মিনিট পর আমি আবারও ফিরে এসেছি জেবিএস বিআনসার সরডে। আমাদের সঙ্গে রয়েছেন রিমন, রিমনের কাছে আমি আবারও ফিরছি। রিমন, তারপর
মেয়েটা আসছে, মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল নিহা।
নিহা, ওকে।
তখন আমার বন্ধু বলতেছে যে এই মেয়েটা, কিন্তু আমি ওর প্রাইভেট রুমে যে দেখছি আমি যে ওর চেহারাটা ভুলে গেছি। আমি বলতেছি দোস্ত তুই শিওর তো? ও বলতেছে আমার শকুনে চোখ, আমি একবার দেখলে ভুলি না। তখন যাই হোক, আমি আমার ওই বন্ধু আমিনাকে পাঠাইলাম, বললাম যে একটু যাই কথাটা তো বল, ডিটেলস একটু নিয়ে যে মেয়েটা বাড়ি কই বা কিছু। ও গেল, একটু কথাটা তো বললো, ডিটেলস নিল, নিয়ে আমার বললো যে রিমন ওর নাম তো হচ্ছে নিহা, ওদের বাড়িতে তোদের বাড়ির কাছে পাটুরি বাড়ি। তা আমি বললাম এর তো আমি কখনো দেখিনি, অ্যাকচুয়ালি আমি তো রাস্তাঘাটে ঘুরি না, আড্ডা দিই না, বা পড়ালেখা নিয়ে থাকি, আর আমার একটু ইলেকট্রিক কাজ করার শখ, খুঁটিনাটির জিনিস নিয়ে, এগুলি নিয়ে বাড়িতে সময় কাটে, টিভি দেখে সময় কাটে, খেলা দেখি আর ক্রিকেট খেলি, এরকম সময় কাটে। তা আমি এদিকে ফলো করি না অন্যান্য অনেক ছেলেদের মতো, তো এই জন্য ওকে আর আমি চিনতাম না। ওর ওকে প্রায় এলাকার সব ছেলেই চিনত, কিন্তু আমি চিনতাম না। আমার ছোট অনেকে চিনত, কিন্তু আমি চিনতাম না, যেহেতু আমার এই বিষয়ে কোনো খোঁজ খবর নি না। পরে খবর নিতে নিতে জানতে পারি ও আমার প্রাইমারি স্কুলের ক্লাসমেট নিপার ছোট বোন। তারপর কি হলো, আমি ভাবতেছি কি ক্লাসমেটের বোন রিলেশন করতে যাব নাকি যাব না। তারপর ভাবলাম যে একটু করেই দেখি না, ইচ্ছা করলেই তো হয়ে যাবে না একতরফা ভাবে। তারপর আমি কি করলাম, মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকি, নিতে থাকি, এর ভিতরে মেয়েটা আর প্রাইভেটে আসে না। স্যারে জিজ্ঞেস করি, স্যারে বুঝছে যে আমার ভালো লাগছে, কিন্তু স্যারে আমার ডিটেলস কোনো ইনফরমেশন দেয় না মেয়েটার ব্যাপারে। তা আমি কি করলাম, নিজেই ইনফরমেশন জোগাড় করতে থাকি। এর ভিতরে যখন জানলাম ও আমার প্রাইমারি স্কুল ক্লাসমেট নিপার ছোট বোন, তখন আবার আমি বিস্তারিত খোঁজ খবর নিয়ে দেখি যে ও আমার তালতু বোনের বান্ধবী। যাই হোক, তখন আমার সুবিধা আরো ভালো হয়ে গেল, ওই তালতু বোনটা আমার বড় ভাই সে খুব ভালোই মানে। তাই চিন্তা করলাম এর কাছ থেকে বিস্তারিত খবর নেওয়া যাবে, কাজেও লাগানো যাবে।
আচ্ছা,
যাই হোক, তারপর কি করলাম, মেয়েটাকে একদিন দেখা হলো, দেখা হলো মেয়েটার সাথে, অনেক কথা বলতে বলতে আসলাম। এখানে অনেক মজার একটা ঘটনা আছে, এর ধরেন 14-15 দিন পরে স্যারের কাছে পড়তে গেলাম। এখন আমি পড়ি উঠে আসবো এমন টাইমে মেয়েটা গেছে পড়তে, পড়তে গেছে। আর এখন আমার তো পড়া শেষ, স্যার আমায় ছুটি দিয়ে দিছে, মেয়েটা আছে আরো 2-3টা ছেলে মেয়ে আছে। এখন আমি বসে থাকলে তো স্যার আমার যদি মেয়ের সামনে দিয়ে কোনো লজ্জা দেয়, যদি বলে যে এতক্ষণ বসে আছিস কেন, ছুটি তো দিয়ে দিলাম তোদের। তখন আমি উঠে চলে আসছি বন্ধু সহ, উঠে চলে আসছি ওই আমিনা মেয়েটা সহ। উঠে চলে আসার পরে আমিনা আবার বাজারে ফুল কিনতেছে, ওর দেরি হইতেছে। আমি সাইকেল চালিয়ে চলে আসছি আমার বাড়ির দিকে, ওই যে বন্ধু চলে গেছে বন্ধুর বাড়ির দিকে। এদিকে আমার হঠাৎ মনে হলো যে আমার পকেটে তো 11,000 টাকা আছে, আমি 1,000 টাকা, 11,000 টাকা ছিল পাসপোর্ট করার জন্য। তারপর কি করলাম, ভাবতেছি যে পকেটে যেহেতু টাকা আছে, তো স্যারকে বেতন দেওয়ার উচিলে আবার যাই, গিয়ে মেয়েটারে একটু ভালো করে দেখি, একটু কথা টথা বলার চেষ্টা করি। তো কি করলাম, সাইকেল টান দিয়ে যাইতেছি রূপসা বাজারের উপর দিয়ে, এমন টাইমে একটা লোক বরফ নিয়ে যাইতেছে ভ্যানে করে। ওই লোকটার গাড়িতে আমার সাইকেলটা লাগলে, লোকটা আমার সাথে একটু রাফ ব্যবহার করলে। আমি জীবনে কারোর সাথে রাস্তাঘাটে খারাপ ব্যবহার করি নাই, একটু উচ্চস্বরে কথা বলি নাই, আমি লোকটার সাথে খারাপ ব্যবহার করি। খারাপ ব্যবহার করলে লোকটা মনে হয় মনে একটু কষ্ট পায়। তারপর আমি কি করি, চলে যাই মাছ বাজার দিকে, ওখানে গিয়ে আমিনের সাথে দেখা হয়, ও ফুল কিনে আসতেছে, ফুল গাছ কিনে আসতেছে। তো বলতেছি আমি না বন্ধু নাম বললাম যে ও কই, তো বললো যে ও তো বাড়ির দিকে চলে গেছে, তো সাথে মোবাইল আনে নেই, ওই জন্য ওর ফোনেও পাবো না। আমি ওদের বাড়ি অপোজিট দক্ষিণ রোডে, ওই রোডে আমি সাইকেলটা জোরে টান দিয়ে যাই, এখানে আরেকটা গাড়ির সাথে ক্র্যাশ হয়, কিন্তু আমি তাড়াতাড়ি এই দিকে খেয়াল নেই, যাই দেখি একটা পাবলিক টয়লেটের কাছে ওর সাইকেলটা রাখা আছে। তাই আমি ভাবছি যে বন্ধু মনে এখানেই, আমি দাঁড়িয়েছি, ও বাইরে স্যার বলি তাতে চল, কই স্যার রুমে, পাগল নাকি ও বলতেছে। আমি বলতেছি যে না দোস্ত, স্যারে টাকা দেওয়ার উচিল আমি যাবো, কিন্তু উদ্দেশ্য হলো নিহারে ভালো করে একটু দেখা, কথা টথা বলার চান্স না। তো বলো ঠিক আছে চল, তোর জন্য সব করবো। তো গেলাম, যাওয়ার পরে স্যার বলতেছে ক্রিয়া এখন ফিরে আসলি, অনেক দ্রুত সাইকেল চালাইছি, গা দিয়ে প্রচুর ঘাম বাইরেছে। তো যাই নিহার পাশে দিয়ে আমি বসে বললাম, স্যার আপনার বেতন দিতে আমি ভুলে গেছি। তো স্যারে বুঝে গেছে যে বেতন দেওয়া একটা উচিল, আসল কথা হলো আবার দেখা করতে আসা। তো স্যারে হাসতেছে, বলতেছে যাক ভালোই হয়েছে, আমার উপকার হয়েছে। তা আমি স্যারের বেতন 1,000 টাকা দিয়ে দিলাম, দিয়ে একসাথে নিহার সহ বাইরে এলাম। বন্ধুরে চোখে ইশারা দিলাম তুই সামনে দিয়ে চলে যা, ও চলে গেল। নিহার সাথে আমি এক প্রকার মানে গায়ে পড়ে আর কি কথা বলতে বলতে আসতেছি। তো যাই হোক, এক সময় দেখলাম ও অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে। এদিকে ওর মোবাইল নাম্বার জোগাড় করে ওরে যে আমি কল দিই, ওর সাথে কথা বলি, এসএমএস করি, ও জানে না আমি সেই ছেলে, কিন্তু ও কণ্ঠে ধরে ফেলে। মেয়েটা অনেক চালাক ছিল, এখন ডাইরেক্ট না বলে আমার বলে একটা ছেলে আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলে কণ্ঠটা পুরো আপনার মতো। আমি বলতেছি যে তোমাকে তো গোয়েন্দা বিভাগে চাকরি দেওয়া দরকার, খুব ভালোই বুঝো। তো যাই হোক, ওর সাথে কথা বলতে বলতে বাড়ির কাছে অনেক দূর চলে আসি। দোকানের কাছে আসার পরে আমি সাইকেল উঠে চলে গেলাম, মহাটি বাড়িতে চলে গেলাম। যাক, কথা বলতেছি ওর সাথে, এক পর্যায়ে কি হলো, যাক মনে হয় আমাদের মধ্যে রিলেশন হয়ে গেছে এরকমই। তারপরে আমি কি করি, একদিন ওকে আমার জ্যাঠাতো বোনের বাসা রাস্তার সাথেই বিল্ডিং, ওখানে ওরে ডাকি, মানে সরাসরি ওই দিন প্রপোজ করবো। দিনটা ছিল মে মাসের 5 তারিখ 2015 সালের। ও আসলো আপুর বাসায়, আমি আপুরে আগে দিয়ে শিখে দিলাম যে আমার নামে শুধু প্রশংসা করবেন ওর সাথে। তো আপুর সাথে দেখি কথা বলে, তো আমি রুমে গেলাম, আপু সরে গেল। আপু প্রথমে রাজি হয়নি এবং বিশ্বাস করেনি, বলে রিমন তুই এমন কিছুই করতেই পারিস না, আমরা বোনরা তো দেখি না তোর মধ্যে এরকম কিছু অ্যাটিটিউড। তা আমি বললাম যে আপু হয়ে গেছে এরকম কিছু, যাক আপনি দেখেন আমি একটু ট্রাই করে দেখি। পরে আপুর সাথে কথা বলার পরে আমি রুমে ঢুকলে আপু সরে যায়, আপু নাস্তা আনতে যায়। এসে মোর সাথে আমি কথা বলি, বলার সময় বলে যে অ্যাকচুয়ালি আমার তো, তুমি তো কথায় বুঝো, এই যুগের মেয়ে তো না বুঝার কথা না, আমি কেন তোমার সাথে কথা বলি সবসময়, আমার তোমাকে ভালো লাগে এবং আমি তোমাকে ভালোবাসি। তবে একটা কথা বলি তোমার, আমি কিন্তু জোর করে ভালোবাসা বিশ্বাস করি না। এই জিনিসটা তোমাকে আমি বলে দিতে চাই, যদি তোমার সাথে কোনো ছেলের সম্পর্ক থাকে বা অতীতেও ছিল, ওটাও আমি মানে নিতে পারবো না যে অতীতে তোমার সাথে কোনো ছেলের সম্পর্ক ছিল। বর্তমানে যদি থাকে তাহলে দরকার নাই, তুমি একটু নাস্তা খাও তারপর তুমি চলে যাও, আমার দরকার নেই। কিন্তু যদি না থাকে তাহলে আমার মধ্যে কোনো দিকে কমতি নেই, আমি শিক্ষিত ছেলে, আমি মোটামুটি আছি, তো আমি মনে করি না তোমার অযোগ্য আমি, তুমি আমাকে অ্যাকসেপ্ট করো। তখনও বলে যে আমার অতীতে কোনো ছেলের সাথে প্রেম ছিল না এবং বর্তমানেও নাই, আর আপনি যাচাই করে নিতে পারেন, খোঁজ খবর নিতে পারেন আমার ব্যাপারে, আর আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। তখন আমি বুঝছি যে ও রাজি না হলে, কিন্তু ও একটা অপরিচিত ছেলের সাথে তো ভাবে কথা মিশা, ওই ছেলেটার কথা একটা অপরিচিত বাসায় চলে আসা, হ্যাঁ এরকম কিছু ওর মধ্যে আসে না। তখন আমি বলছি যে 1 সপ্তাহ তোমাকে আমি সময় দিতে পারবো না, আমি তুমি হয় এখন বলবা ইয়েস অথবা নো বলে চলে যাবে, 1 সপ্তাহ আমি সময় তোমাকে দিতে পারবো না।
কাকে বললেন এটা?
এটা নিহাকে বললাম।
নিহাকে, ওকে।
হ্যাঁ, বলার পরে নিহা আমাকে বললো যে না আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। এর মধ্যে আমি কি করলাম, আমার মাথায় 2টা দুষ্ট বুদ্ধি আসলো। আমি বাড়িতে বাজার থেকে যাওয়ার সময় পরিচিত ফার্মেসি থেকে কিছু ওই যে মুখে অসুখ হলে যে ট্যাবলেট গুলি খায় এ নর্মাল, এই ট্যাবলেট গুলি 1 পাতা নিলাম, আর একটা ব্লেড নিলাম, শার্ট ফোল্ড করা ছিল ওখানে। আমার এগুলি অত্যন্ত ঘৃণা লাগে আমার কাছে, যে হাত কাটাকাটি বা বিভিন্ন কিছু, কিন্তু আমি ইমোশনে পড়ে এটা করলাম, নিলাম। তখন আমি বললাম আমি তোমার সাথে জোর করে সম্পর্ক করতে চাই না, হয় ইয়েস অর নো, তুমি বলে চলে যেতে পারো, আমি তোমাকে কখনো ডিস্টার্ব করবো না। ও বলে না 1 সপ্তাহ সময় দিতে হবে। আমি বুঝলাম যে ও রাজি হবে, কিন্তু আমাকে আমার কাছে একটু ডিমান্ড দেখাইতেছে এখন, আমি এটা শিওর ছিলাম যে ও রাজি। তখন আমি কি করলাম, আমি বললাম হয় তুমি এখন ইয়েস বলবা, নইলে নো বলে চলে যাবা, এখানে চ্যাপ্টার শেষ, বাট তুমি এখানে কোনো অ্যাক্টিং করতে পারবে না, এই দেখছো ট্যাবলেট, এগুলি আমি খাবো, আর এগুলি পানিতে ফেললাম, তেলার সাথে সাথে এগুলো গলে গেল হলুদ রঙের। তখন ও বলতেছে না এগুলি দিয়ে দেন আমার কাছে, দিয়ে দেন। তো আমি বলতেছি না এগুলি দেবো না, ওগুলি আমি থাই গ্লাসের কাছে নিয়ে রাখলাম যেন ওর না গেলে না পায়। কি করলাম, এদিকে আমার মা জানলে তো আমায় কাটি ফেলবো, আপুরে অনেক কষ্টে ম্যানেজ করছি। যাক, এবার আমি ব্লেডটা ফোল্ড করা শার্টের থেকে বাইর করলাম, বাইর করে আমি হাতের মধ্যে 3টা 4টা পোজ দিলাম, হালকা একবার হালকা ভাবে স্লাইড চালালাম এর মধ্যে। এখন আমি বলতেছি ইস রক্ত বাহির হয় না কেন, এটা বলার সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বাইরে হওয়া শুরু করলো। ও রক্ত দেখে বলতেছে জি এরকম করে না, এটা ওইটা, ও কান্নাকাটি শুরু করছে। এখন ও বলতেছে এগুলি মুছো। তো আমি বললাম কি তুমি মুছে দাও, ও বলতেছে আমার কাছে তো টিস্যু নাই, ওড়না দিয়ে মুছলে বাড়িতে গেলাম ওর কাছে ধরা খেয়ে যাবো। তোমার কাছে কি টিস্যু নাই, আমি বলতেছি না রুমাল আছে একটা। তো রুমালটা দিলাম, ওইগুলি খুব সুন্দর করে মুছে দিল, কিন্তু ব্লাড বন্ধ হয় না, এক পর্যায়ে পরে ব্লাড বন্ধ হলাম। এর আগে দিয়ে ও আমার ফোনে বলছিল যে আমি ওর জন্য কি করতে পারি, আমি ইমোশনালি মানে ওকে ভালোবেসে ফেলছি, যে এই কারণে আমি হাতের মধ্যে একটা লাভ চাই নাকি ওর ভিতরে নিহা লিখলাম ব্লেড দিয়ে। ইভেন প্রথমবার আসছি আর এগুলি মানে হয় না, তারপর আবার ডাবল স্কেচ করলাম, স্কেচ করে ভিতরে নিহা লিখলাম লাভ সাইনটা করে এই যে হাতের মধ্যে। তারপরে ওই লাভ সাইনটা ফাঁসিয়ে কিন্তু এখন স্কেচ করছি, নেহকো বলতেছে হ্যাঁ আমি রাজি, আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমি আবার বলছি যে তুমি কিন্তু অন্য কারোর সাথে সম্পর্ক থাকলে আমার সাথে সম্পর্ক করতে পারবে না। আমি কিন্তু টাইম পাসের জন্য তোমাকে এখানে আনিনি, আমি তোমার সাথে সত্যি সত্যি ভালোবাসছি, এই জন্য চাই। তোমার মনে না হলে না করতে পারো, সমস্যা নেই। ও বলে না আমার কারোর সাথে সম্পর্ক নেই, সত্যি তোমাকে আমি ভালোবাসি। ওই দিন আমরা 2 ঘন্টা 45 মিনিট ছিলাম ওই রুমে। আমার কাছে মনে হয়েছিল মনে হয় অ্যাবাউট 15-20 মিনিটের বেশি ছিলাম না, সময়টা এইভাবে চলে গেছে। তারপর পারমিশন নিয়ে ওর হাতের এখানে আমি একটা কেস করি, হাতের অফিস ফিটে একটা কেস করি, ওর পারমিশন নিয়ে করি। তো আমি বললাম যে আজকে থেকে শুধু তুমি আমার আর আমি তোমার, এটুকুই মনে রাখবা। এর মধ্যে আমাদের মধ্যে প্রেম ভালোবাসা চলতেছে চলতেছে। এর মধ্যে আমিনা আমাকে একদিন ফোন করে বললেন যে মেয়েটার সাথে তোর প্রেম, ওই মেয়েটা ভালো না। মানে কি হয়েছে, ওই মেয়েটা আমাদের বাড়ির মামুনির সাথেও প্রেম করে আর বিভিন্ন জায়গার ছেলেদের সাথে প্রেম। তখন আমার আকাশ মনে মাথায় ভাঙি পড়লো যে আমি তো এরকম কিছু চাইনি। ঠিক আছে, তুই কিভাবে জানিস? আমার বোন তো ওর সাথে একই ক্লাসে পড়ে, আমার বোন আমারে বলছে, ও মামুনের মোটর সাইকেলে করে ঘুরছে। ফয়দি আমি যাই হোক পরে জিজ্ঞেস করি, ও এগুলি অস্বীকার যায়, ও বলে না এমন কিছু ছিল না। এর মধ্যে কয়েকদিন পর পরই ও আমার আপুর বাসায় আসতো, আমরা 2 ঘন্টা আড়াই ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম টাইম পাস করতাম, জাস্ট শুধু চোখাচোখ হাতে হাত, এইটুকুই, এর বেশি কিছু না। আমার বন্ধুরা আমাকে আধুনিক যুগে যেমন চলে এরকম কিছু আইডিয়া দিত, তারপরে দেন অনেকে অনেক কথা বলতো যে সমবয়সী ছেলেরা যে ফ্যান্টাসির বিষয়ে, তা আমি বলতাম না ওকে আমি সত্যি সত্যি ভালোবাসি, আমি যে ফুলকে নিজের বাগানে নিব ওই ফুল আগে নোংরা করবো না। তো ওর সাথে রিলেশন চলতেছে, এখানে ওখানে ঘুরতে যাই, তারপর আফুল বাসে বেশিরভাগ সময় কাটাই আমরা। এদিকে আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষা মোটামুটি ভালো হইতেছে, ফার্স্ট ইয়ার ফাইনাল। তারপর কি হলো, নিয়ার সাথে প্রেম চলতেছে, এর মধ্যে ওর নামে আমি বিস্তর অভিযোগ পাই, ডান দিক বাম দিক সব দিক থেকে ওর বিরুদ্ধে অভিযোগ আসে যে নিহত ভালো মেয়ে না।
কে বলে এগুলো?
এগুলি এলাকার ছেলেরাও বলে, প্লাস আমি নির্ভরযোগ্য কিছু সূত্র থেকেও পাই, বিভিন্ন বন্ধু বান্ধব যারা ভালো ওদের কাছ থেকেও খবরটা পাই, নিহত ভালো মেয়ে না। তা আমি বললাম কি, আমি হীরা ভাবে কি কাজ ধরলাম দিয়ে এরকম হতে হতে পর্যায়ে আমি নিয়াকে বারবার ফোর্স করতে থাকি যে তুমি এগুলি আমার কাছে সত্যি করে বলো যে এগুলি সত্যি কিনা। ফয়দি শুনতে শুনতে শুনি ও বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, ইভেন ওর সাথে বিভিন্ন ছেলেদের অনেক এনজয়ফুল মোমেন্ট হয়ে কাটছে এরকম কিছু। তখন আমার মাথায় অনেক রাগ চটে যায়। তারপর আমি কি করি, নিহার মার কাছে সবকিছু ফোন করে বলে দিই, এতদিন উনি আমাদের রিলেশনটা জানতো না। ফোন করে বলি যে আপনার মেয়ের সাথে আমার রিলেশন, কিন্তু জোর করে এটা হয়নি, কিন্তু আমি আপনার মেয়েকে অপশন দিচ্ছিলাম যে অন্য ছেলেদের সাথে থাকলে এরকম আমার সাথে প্রেম না করতে। যাই হোক আমি এগুলি মেনে নিছি, কিন্তু আপনি আপনার মেয়ের এখন থেকে সামলান, ও যেন এরকম কিছু না করে, আমি ওর বিয়ে করব বিদেশ থেকে আসি। আমি পড়ালেখা করতেছি কিন্তু বাইরের চেষ্টা করতেছি। ফয়দি উনি বলতেছেন মহিলা অনেক চালাক, অনেক মডার্ন, কথাবার্তায় অনেক কঠিন কঠিন ইংলিশও বলে। তো আমার বলতেছে যে দেখো তোমাদের এখন এগুলোর বয়স না, তোমারও পড়ালেখার বয়স, ওরও পড়ালেখার বয়স। উনি আমার সাথে সুন্দরভাবে কথা বললেন, দুই আড়াই
বুঝালেন।
তো বলতেছেন ঠিক আছে তোমরা কেউ কারোর সাথে অতটা ক্লোজ হই না, কিন্তু যখন বয়সটা হবে তোমার, তুমি বিদেশ থেকে আসবা, ওর HSC পাস করবে, তখন আমরা বড়রা চিন্তা করবো, ওর বাবা বিদেশ থেকে আসুক, দেখি উনি যদি মানি নেয়। এটা রাগে ওর মাকে বলে দেওয়ার কারণ হচ্ছে ওই দিন ঝড় হয়েছিল, প্রচন্ড ঝড় হয়েছিল, আবার সারা বাংলাদেশে 3 দিন ব্ল্যাক আউট হয়েছিল। তখন আমি ঢাকা আসছিলাম একটু কাজে, আসার পরে দিয়ে আমার ভাই আমার ফোন করে বলে আমার ছোট ভাই বিষয়টা জানছে যে আমার সাথে নিয়ার রিলেশন। ও আমাকে বলে যে ভাইয়া কি মেয়ের সাথে প্রেম করাছে, রাস্তার পাশে একটা নারকেল গাছ পড়ছে, ওদের বাড়ি আবার রাস্তার কাছে একটা নারকেল গাছ পড়ছে, ও ছেলেরা ক্রিকেট ফুটবল খেলতেছে, ও এখানে কি করে ছেলেকে সামনে আসে নাচাচ্ছে ডিং ডিং করতেছে, এত বড় মেয়ে। তা আমি বললাম সত্যি? বলে হ্যাঁ সত্যি। এই ওর ফোন দিয়ে অনেক বাঁকাবুকি করছি, তোমার কি রূপ বেশি হয়ে গেছে নি এটা ওটা বলার পর, এর আগে ওর মার কাছে এগুলি সব বলে দিছি। তারপর ওর মা যখন আমাকে রাত্রে বুঝালেন, রাত্রে মেয়েটা আমাকে একটা SMS করছে যে বিমন তুমি আমার তোমার ব্যাপারে আমার কাছে কি বলছো, আম্মুকে তুমি চিনো না, আমার আম্মু কত খারাপের খারাপ। তো আমি সব শুনছি, আম্মু তোমার সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু আম্মুকে তুমি চিনো না। যাই হোক তুমি চিন্তা করো না, আগামীকালকে পয়নাপুর বাসায়, আমার যে জ্যাঠা তো বোনের বাসায় আসতো, পয়নাপুর বাসায় যে কোনো ভাবে হোক আমাদের যাওয়ার ব্যবস্থা করো তুমি, আমি তোমার সবকিছু ম্যানেজ করে দেবো এবং তোমার সাথে অনেক কথা আছে কথা বলবো। তখন আমার মনে একটা জিনিস আসছে যে মানুষ অতীতে ভুল করতে পারে, ও হয়তো একটা প্রেম করছে কিন্তু ও তো এখন আমাকে অনেক ভালোবাসে, কারণ ওর মাকে আমার চাইতে বেশি চিনে, আমি তো কম চিনি। ওর মা এত খারাপ, তারপরেও কি করছে আমারে ভুলে নেয়, আমার বলছে যে আগামীকালকে দেখা করতে, আমরা এটা ম্যানেজ করে নেবে। ওর প্রতি আমার শ্রদ্ধাটা আরো অনেক বেশি বাড়ি গেল। ঠিক পরদিন ওরে আমি যত কল দিই, আমার একটা মোবাইল দিছিলাম ওরে, ওই মোবাইলটা বন্ধ পাই। ওর আম্মুর নাম্বারে কল দিই, অনেকগুলি কল দিই, তারপর ওর আম্মু ধরে। ধরলে আমি বলি আন্টি নিহাকে দেন একটু, বলে নিহাকে তো দেওয়া যাবে না। পরে আমি বলি প্লিজ আন্টি আমার একটু কথা আছে, একটু নিহাকে দেন। পরদিন নিহার কাছে অনেক রিকোয়েস্টের পরে, অনেক অনেক রিকোয়েস্টের পরে একবার দিল। তারপরে নিহার ফোনটা রিসিভ করে যখন বললো হ্যালো, আমি বললাম হ্যাঁ নিহা তোমাকে আমি পাইতেছি না ফোনে, কি ব্যাপার? বলে কি হয়েছে বলেন। ও যখন তুমি থেকে বলেন বলছে আপনি তো চলে গেছে, আমি বুঝছি যে পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছে
মাত্র কয়েকদিনে।
হ্যাঁ মানে আমাদের প্রেমের তখন তিন মাস চলে, মানে নিহাকে চেঞ্জ করে ফেলছে ওর মা, হোক ফোর্স করে না হয় মানসিক ভাবে যে কোনো ভাবে। তো ও এখন নিহা আমাকে বলতেছে যে আমার আম্মু চাইলে আমি আপনার সাথে কথা বলবো, আদার্স কথা বলবো না। তখন আমি নিহাকে বললাম যে তোমার সাথে আমার কথা আছে, প্লিজ কথা বলো দেখি কি হয়। পরদিন কি হলো, ও বলে ঠিক আছে দেখা করবো। আমি বলি আর্জেন্ট আমার সাথে দেখা করো। ওর মা এর আগে আমাকে একদিনও দেখে নাই। তো ওর মা চালাকি করে ওর বলছে ঠিক আছে ছেলেটার সাথে তুই দেখা কর, আমি আড়াল থেকে দাঁড়াই ছেলেটা দেখব।
ওকে,
তো একটা মুদি দোকানে ও আমার সাথে দেখা করবে। ও আসছে, ওর মা পাশের ফার্মেসিতে বসে রয়েছে, যে একটা ফার্মেসিতে। আমি ওই ফার্মেসিতে যাই, অনেকগুলি মানে ট্যাবলেট কিনে আনছি মনের কষ্টে যে আমি আজকে সুইসাইড করবো, সত্যি সুইসাইড করবো, এরকম মনের কষ্টে অনেকগুলি ট্যাবলেট কিনে আনছি। ওর মা ওই দৃশ্যটা দেখতেছে, ও ওই ফার্মেসিতে ওর মায়ের সাথে দাঁড়াইছিল। আমি ওর মাকে আগে দেখছি কিন্তু চেহারা মনে নাই, কারণ উনি বোরকায় মেকআপ করা ছিল।
আচ্ছা,
তো মুদি দোকানটার দিকে যাই, আমার সাথে কথা বললো ফার্মেসিটা থেকে, যাই আমার সাথে কথা বললো। তারপর আমি বলি তুমি আমার এত কষ্ট দিচ্ছ, এই হে ওটা ওটা, আমি এগুলি খেয়ে আজকে মরে যাবো। ও বলতেছে প্লিজ তুমি এরকম ফাগলামি করো না। ও তখনও বলতেছে না যে আমার ওই দোকানে তোমায় দেখতেছে। ওই মহিলারে দেখলাম যে আমার দিকে এক নাগে তাকিয়ে আছে, দৃশ্যটা দেখতেছে উনি রোডের অপোজিট সাইড থেকে। তখন আমি বললাম যে তুমি আমার অনেক কষ্ট দিচ্ছ, আমি তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। তুমি এর মধ্যে নিহার মোবাইল অনেক ওয়েটিং পাই, আমি বুঝি যে নিহা আমার সাথে অন্য ছেলেদের সাথে প্রেম চালাইতেছে, আমার মনে ধারণা আসতেছে। ফোন ওয়েটিং পাই, তো যখন বলি যে তোমার ফোন ওয়েটিং কেন, আব্বু ফোন দিছে। তোমার ফোন ওয়েটিং কেন, আমার একটা বন্ধু মেয়ে ফোন দিছে। তোমার ফোন ওয়েটিং কেন, এই হয়েছে ওই হয়েছে। তা আমি কিন্তু মনে মনে আমার খবর হয়ে যায় যে নিহা আরেকজনের সাথে বা একাধিক আরো একাধিক জনের সাথে লাভ কন্টিনিউ করতেছে। তো আমি কি করলাম ওরে, এইসব কারণে আমি মনের কষ্ট বলতেছি আমি আজকে সুইসাইড করবো, আমি বাঁচার ইচ্ছা নাই তোমার কারণে। তারপর কি করলো, আমার অনেক রিকোয়েস্ট করলো, আমি ওর হাত ঝাড়কা দিয়ে ফেলে ওরে অনেক ইনসাল্ট করে বলি যে তুমি চলে যাও এখান থেকে, আমার ব্যাপারে তুমি আর খোঁজ নেওয়া লাগবে না, এটা মনের কষ্ট বলি। ও তখন নিরুপায় হয়ে বাইরে চলে যাও, আমাকে অনেক আটকানোর চেষ্টা করছে। বাইরে চলে গেলে ও ওই ফার্মেসিটাতে যায়, যাই ওই মহিলাটার সাথে কথা বলে দুই তিনটা, আমি তখনও জানি না মাঝে ওই মহিলার সাথে কথা বলে ও স্কুলের দিকে চলে যায়। আমি তখন কি করি, হাতে ট্যাবলেট গুলি আমি এক পর্যায়ে বলি যে সুইসাইড করলে জাহান্নামে যাব, কি দরকার, আমি দেখি নিহার সাথে আবার কথা বলি। ওই ট্যাবলেট গুলি মাছ বাজারে ওখানে ফালাই দিই।
আচ্ছা,
ফালাই দিয়ে ওই ফার্মেসিতে যাই, ফার্মেসিতে যাই দোকানের ছেলেটারে বলতেছি যে এখানে যে একটা মেয়ে ছিল ওকে দেখছো, আমি ওকে হারাই ফেলি যে ওই স্কুলের দিকে যা চলে গেছে আমি আর দেখিনি। তখন ছেলেটা বলতেছে কোন মেয়ে, কত মেয়ে তো আসে। তো নিহার আম্মা আমার দিকে তাকাই রয়েছে তখন, উনি ওই ফার্মেসিতে বসা। তো আমি বলতেছি যে একটু আগে একটা মেয়ে আসছিল। নিহার আম্মারে আমি জিজ্ঞেস করছি একটা মেয়েকে দেখছেন আপনার সাথে, যে কি কথা বললো একটু? তো উনি বলতেছে যে না আমি দেখিনি। তখন আমি রাস্তা দিয়ে অনেক দূর দৌড়ে যাই, দেখি নিহা অনেক দূর স্কুলের গেটে চলে যায়। তখন আমি আর গেটের দিকে যাইনি, ওখানে গেলে বাড়াবাড়ি, এটা যে কেউ মনে করবে ইপটেজার। আর ইপটেজারদেরকে আমি সবসময় ঘৃণা করে আসছি, কাউরে ইপটেজিং করতে দেখলে আমি প্রতিবাদ করি। যাই হোক, পর দিয়ে আর স্কুলে গেলাম না। এরপরই বৃষ্টি নামলো, আমি স্কুল ছুটি হওয়া পর্যন্ত আমি ওর পরীক্ষা, তখন স্কুল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমি কি করলাম, গেটের বাইরে এখানে ওখানে দোকানে দাঁড়াই ছিলাম। ওর মা কিন্তু আমার ফলো করতেছে যে ছেলে আমার মেয়ে মনে পরীক্ষা দিয়ে বাইরে মেয়েরে ধরবে। আবার উনি দাঁড়িয়ে রয়েছে গেটে। এখন আমি দেখি নিহা আসলো, পর দিয়ে পরীক্ষা দিয়ে বাইর হইলো। বাইর হয়ে যাই হোক, নিহা ওর মায়ের সাথে দাঁড়িয়ে রয়েছে, সিএনজি পাইতেছে না, প্রচুর বৃষ্টি হইতেছে। আমি বলতেছি নিহা এইবার আমার বুঝতে আর দেরি হয়নি যে এই মহিলারও তখনও দেখলাম এখানে, এখনো দেখলাম স্কুল গেটে, এই নিশ্চয় নিহার মা। তখন আমি বললাম যে নিহা তোমার সাথে আমার একটু কথা আছে। এখন ওই মহিলা বলতেছে বাবা এখন কথা না, কথা বাড়িতে গিয়ে বলবো, তোমার সাথে ফোনে কথা বলবো, এখানে কোনো কথা নেই। আমি বলতেছি আপনি কি নিহার আম্মু? বলতেছে হ্যাঁ। তখন আমি বলতেছি সালাম আলাইকুম। বলতেছে ওয়ালাইকুম সালাম, তুমি এখন এখানে কোনো সিন ফিট করো না, আমরা বাড়িতে যেয়ে কথা বলি।
ফাইন, এখান থেকে আমি ফিরবো। প্রিয় শ্রোতা, আমরা পাঁচ মিনিটের বিরতি নেব, ঠিক রাত ১২টায় আবারও ফিরছি। আর জে কিবরিয়াকে আপনি শুনছেন মাসের শেষ যাহা বলিব সত্য বলিব অর্থাৎ জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে আমাদের কাছে কনফেস করছে রিমন। জেবিএসবি আনসেন্সর্ড পেজে গিয়ে আপনি রিমনকে দেখতে পারেন। আমাদের পেজটির ঠিকানা www.facebook.com/JBSBUncensored, স্পেলিংটা হচ্ছে JBSBUNCENSORED, দ্যাট ইজ কল্ড জেবিএসবি আনসেন্সর্ড। ফিরে আসছি ঠিক রাত ১২টায়।
রয়্যাল টাইগার ট্রি প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সর্ড, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ ২১টি দেশ, ৩টি মহাদেশের ৪০ কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Shown impossible to tune out of ABC Radio, FM 89.2. 'Cause that's how we do it.
Royal Tiger 3 presents JBSB Uncensored. Recharge yourself.
সময় রাত ১২টা। প্রিয় শ্রোতা, আমরা কথাটা বাড়িয়ে আবারও ফিরছি রিমনের কাছে এবং আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড অন 89.2 FM। রিমন, আমরা যেখানটায় ছিলাম তারপর
যখন নিহার ব্যাপারে
সিনক্রেট করতে না করলো,
তখন আমি একটা দোকানে ওনাদেরকে নিয়ে যাই। দোকানে দাঁড়িয়ে কথা বলি, বলি নিহা তুমি কি আমার সাথে আর কথা বলবা না, বা আমাদের সম্পর্ক কি এখানে শেষ? ও বলতেছে যে আম্মু চাইলে আমি সম্পর্ক রাখবো, কিন্তু আম্মু না চাইলে আমি সম্পর্ক রাখবো না। তখন আমি বলি যে আম্মুকে জিজ্ঞেস করি কি আমার সাথে সম্পর্ক করছো, আমি তো তোমাকে অপশন দিছিলাম যে তোমার এরকম কোনো বাধা থাকলে করার দরকার নেই বিভিন্ন। ও তখন কোনো উত্তর দেয় না, তখন ও আমাকে চোখে ইশারা করে, যে বারবার ইশারা করে আমি যে ওর মোবাইল দিছি, সিম কার্ড দিছি, এই কথাটা এখন যেন আমি বলে না ফেলি যে তুমি আমার ওই সিম থেকে কল দিও, ওই মোবাইল থেকে কল দিও। ওরা মোরকে হাইড করে ও মোবাইলটা ইউজ করে।
ওকে,
তখন ও কি করলো, এর মধ্যে আমাদের সম্পর্কে একটা কথা বলতে বলেছি ভাই। একদিন রাতে মানে ওর সাথে, ও আমাকে SMS করে না, আমি যতগুলি SMS করি ওকে কোনো অ্যান্সার করে না। তখন আমি মনে অনেক কষ্ট পাই, কষ্ট পাইলে আমি বলি যে তুমি ওকে SMS করো না কেন। হয়তো একটা SMS একটা অ্যান্সার দিছে যে এখন আমার ভালো লাগতেছে না। তখন আমি বলি যে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? ও বলতেছে হ্যাঁ বাসি। আমি বলতেছি তুমি আমার সাথে তাহলে দেখা করো। ও বলতেছে আমি একটা মেয়ে মানুষ, আমি এই টাইমে তোমার সাথে কিভাবে দেখা করি সন্ধ্যা পরে এবার ৭:৩০টায়। আমি বললাম যে তুমি আমার সাথে দেখা করতে পারবে না, তাহলে আমি তোমায় দেখতে খুব মন চাইতেছে। ও বলে তুমি আসো। আমি বললাম মাথা খারাপ, আমি এখন তোমাদের বাড়িতে গেলে কি বলবো, আমি তো তোমাদের বাড়িতে যাই না, তো কি বলবো সবাই। বলতেছে ঠিক আছে, তো কারেন্ট নাই তো, তুমি দাদুর বাড়ি মানে পাকা রাস্তার পরেই ওদের একটা ধান খেতে সীমানার শেষে ওদের বাড়িটা। বলতেছে দাদুর ঘরের অপোজিট সাইড দিয়ে আসো, আমি ওখানে তোমার সাথে দেখা করবো, জাস্ট একটু দেখা করবো। তো আমি বলি ঠিক আছে আমি আসতেছি। আমি একা একা গেছি, যাওয়ার পরে ওর দাদুর ওই দিক দিয়ে যাইনি। আমি কি করছি, অন্ধকারে মানে হালকা চাঁদ আলো, মাটি দেখা যায় না, কিন্তু এমনিতে পারিপার্শ্বিক অবস্থাগুলি বোঝা যায়। আমি অন্ধকারে লাভ দিছি আর পাটা মুসকে গেছে ধান খেতে। লাভ দিয়ে তারপর কি করলাম, একবার মানে স্বামীক স্টাইলে অনেকটা নিচু হয়ে, কারণ CNG বা মোটরসাইকেল গেলে ধান খেতে লাইটের আলোটা পড়লে রাস্তা থেকে যে কেউ দেখবে যে একটা ছেলে যাইতেছে এদিক দিয়ে। তখন আমি কি করলো, একবার নিচু হয়ে ওই বেড়ার আড়ালে আমি লুকাই রয়েছি। তখন ওরে আমি লুকাই লুকাই SMS করতেছি, মোবাইল সাইলেন্ট মোডে রাখি। ও দেখলাম ওদের পিছনের ঘরের এখানে আসি, সিঁড়িতে ওর মা সহ বসে আছে। এমনটা আমি দুইটা ছেলে আসতেছে, আসি ওর মারে ঔষধ দিয়ে গেল, বললো যে কাকি আপনার ঔষধ বাজায় গেছিলাম। যে এখন আমি যে রাস্তাটার মোড়ে লুকাই রেছি, ওখানে ওই দিক দিয়ে ছেলে দুইটা যাওয়ার কথা, এবং গেলে আমাকে অবশ্যই দেখবে। এখন আমার মন বলতেছে যে আমি তো ভদ্রগড়ের ছেলে, এখন যদি আমার এরা দেখে আমি কি উত্তর দেবো, আমি এখানে লুকাই রেছি আমি কি উত্তর দেবো, সবাই তো আমার ভুল বুঝবে, হয় ভাববে চোর, নয় ভাববে খারাপ কোনো উদ্দেশ্যে নিয়ে আসছি। তখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর উপায় নাই। এমন সময় আল্লাহ সহায় ছিলেন, ছেলে দুইটা অন্য পথ দিয়ে চলে গেছে। এখন ও আমার SMS করতেছে তুমি কোথায়, আমি বলতেছি আমি তোমাদের এই যে বেড়ার পিছনে ঢুকে আছে, মায়ের পাশে বসে SMS করতেছে, কানে হেডফোন, মা বুঝতেছে মেয়ে গান শুনতেছে। তো বলতেছে যে এবার তুমি কোথায় কিছুক্ষণ পরে, আমি বলতেছি আমি ঘরের পিছনে। ও বলতেছে কার, আমাদের না দাদার? আমি বলতেছি তোমাদের পাক ঘরের পিছনে। বলছে অপেক্ষা করে আমি আসতেছি। আমি ওখানে লুকাই আছি, ও কি করছে, ওর দাদার জন্য তরকারি একটা বাটিতে নিয়ে বাইর হইছে যে আমার দাদার এইগুলি দিয়ে আসি। বাইরে হওয়ার সময় কাজের মেয়ে বলছে যে আসেন বাইরের লাইটটা অফ করে দে। ওর মা তো অনেক চালাক, মা বুঝলো যে মেয়ে বাইরে গেছে ঘর থেকে, কিন্তু ও বলতেছে বাইরের লাইটটা অফ করে দিতে। মায়ের মনে একটা ডাউট ফিল হলো, তো মা যখন এটা বলছে মেয়ে বুঝে নাই, মা যে এটা বুঝে গেছে, মেয়ে হাতে মোবাইলের লাইটটা নিয়ে দাদির ঘরে গেল, গেলে দিয়ে আসলো, দিয়ে এসে পাকঘরে পিছিয়ে আসছে। আর আমি কি করছি, আমি আবেগ সামলে রাখতে পারিনি, আমি ওই প্রচুর শক্তিতে জড়ে ধরছি, জয় ধরছে, ও বুঝছে আমি এখানে আছি, SMS ও আমার পজিশন বুঝে নিছে, আমি যে বলছি, নাহলে তো ভয় পেয়ে চিৎকার দিত। ও আসার সাথে সাথে আমি ওরা জড়ে ধরছি আর ও আমার বলতেছে ছাড়ো আমু, যদি বুঝি যায় সমস্যা হবে। তো আমি বলতেছি আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় নিয়ে যাবো। ভয় দিয়ে একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হলো, তারপর আমি ওকে টিস করলাম, তারপর জলে ধরে রাখছি, ছাড়ি না। ও অনেক ধৈর্যের শ্বাস নিতেছে, ইমোশনাল একটা মুহূর্ত। তারপর ও কি করলো, আমি বলিস তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, তাইলে আমার এত কষ্ট দেও কা। ও বলতেছে আমি আর তোমার কখনো কষ্ট দিব না, একটা কথা বলি তোমার, আমি চাঁদ রাত আকাশ বা সবকিছু সাক্ষী করে বলতেছি আমি সত্যি তোমায় ভালোবাসি, আমি শুধু তোমার। তাই যাই হোক, আমি ওর সাথে একটু চোখে দিয়ে পানি আসতেছে, আস্তে আস্তে কথা বলতেছি দুজন, 2 মিনিটের মতো ওখানে ছিলাম। তারপর ঘরের পিছন থেকে আমি বের হয়ে আসবো, আমার আগে ও বাইরে গেছে। দেখে ওর মা মানে ওই যে সন্দেহ করছে যে কাজের মেয়ে লাইট নিয়ে বাড়িতে বলছে, বন্ধ করতে বলছে, কাজে মা সন্দেহ করি পিছন দরজা আসে দাঁড়িয়ে আছে, পুরো পুলিশ স্টাইলে দাঁড়িয়ে আছে। এখন মেয়ে যে পাকঘরের পিস থেকে বাইরেছে, এখন মা বলতেছে কি রে এখানে কি ছিল, ও বলতেছে কি জানি পড়ছে আমি দেখতে গেছি। মা বলতেছে নাকি কার সাথে প্রেম করতে গেছো। মা কিন্তু মেয়ের আগের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি ওগুলো থেকে মা বুঝে যে মেয়ের চলাফেরা, কিন্তু আমি জানি না আমি যে এরকম অন্যান্য ছেলেদের সাথে এরকম হয় আর কি। তো কি করলো, তুই কেন এখানে দেখা করতে, এখানে কার সাথে দেখা করতে গেছে? এখন মেয়ে বলছে যে কারোর সাথে না। মা বাজে ভাষা মেয়ের বকাবকি শুরু করছে, মেয়ে লজ্জা পাইছে যে ও ছেলেটা তো ঘরের পিছন থেকে শুনতেছে মা আমার কি বলতেছে, ও লজ্জা ঘরের ভিতরে চলে গেছে, কোনো তক্রো করলো না, কোনো কথার উত্তর দিল না। তো মা কি করলো, এখানে দাঁড়াই আছে যে পাকঘরের পিছন থেকে কেউ বাইর হয় কিনা উনি দেখব, কিন্তু ভয়ের জন্য আগাইতে পারতেছে না অন্ধকার এখানে, যে আমি যাই দেখবো যে এখানে কে। উনি ওয়েট করতেছে মসজিদ থেকে নামাজ পড়ি পিছনের রাস্তা দিয়ে, যদি কেউ আসে তারে বলবো যে লাইট মারি একটু দেখতে। আমি এদিক দিয়ে জানি না, তো উনি আমি মেয়েও যাইতেছে, আমি ওই দিক দিয়ে যাওয়ার সময় আমি অন্ধকার থেকে দেখি ফেলছি ওনারে। আমি আবার পিছনে ব্যাক চলে আসছি, পাগের পিছনে দাঁড়িয়েছি এবং অন্ধকার থেকে দেখতেছি উনি যে অবজার্ভ করতেছে এই অ্যাঙ্গেলটা। আমি বাইরে হলে মাস্টর উনি দেখবি, তো আমার প্ল্যান বি ছিল যে উনি যদি কোনো ছেলেরা আসে দিক দিয়ে উনি যদি বলে দেখতে, আমি বেড়ার উপর দিয়ে লাভ দিয়ে ধান ক্ষেত দিয়ে চলে যাবো, তখন আর আমি দেখবো না। তারপর কি করলো, ভাগ্য ভালো কেউ আসলো না, মা কি করলো দরজা আটকে ঘরে চলে গেল, মেয়েরা বলতেছে ছুড়লে আগুন দিদি মুখ বই সব পড়ে ফেলবো, পড়ালেখার দরকার নাই, তুমি খারাপ এটা ওটা। আমি চলে আসছি, পরের দিন ওরে সান্ত্বনা দিলাম, আমার জন্য তোমার মায়ের বকা শুনছো, বলে না এগুলি কিছুই না, আমি আরো বেশি বকা শুনি। যাই হোক, আমার ওর প্রতি গভীরতাটা বাড়তে লাগলো। তারপর এক পর্যায়ে ওই যে বললাম যে আমাদের সম্পর্কটা এক পর্যায়ে ভাঙার অবস্থায় চলে গেল, ওর মা কি করলো, আমাদের এক প্রভাবশালী মোটামুটি ক্ষমতাসীন দলের নেতা আমার এক কাকা দুঃসম্পর্কের, ওর কাছে বিচার দিল যে ভাই আমার মেয়ের ছেলেটা ডিস্টার্ব করে। তখন আমি চিন্তা করলাম ডিস্টার্ব করা আর ভালোবাসা তো আলাদা বিষয়, আমাদের মধ্যে তো রিলেশন, উনি জোর করে এটা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এখন আমার কনফিডেন্স ছিল যে নিয়া বলবে না রিমন আমাকে ডিস্টার্ব করে না আমাদের সম্পর্ক, এটা আমার জোর কনফিডেন্স ছিল। কিন্তু মেয়েটাও নাকি আসে, ওই যে কাকার কাছে আসে বলে গেছে যে হ্যাঁ রিমন আমাকে ডিস্টার্ব করে। তো তখন কি হলো, স্যারও আমার কাছে একই কথা বললো যে তোর নামে নিয়ম বিচার দিছে।
আচ্ছা,
তখন মনে খুব কষ্ট পেলাম। এরপর ওর আমি বিশ্বাস হইতেছে না, ওর জেঠির বাড়িতে গেলাম, যাই অনেক কষ্টে বুঝালাম যে আন্টি ওর জেঠির বাড়ির রাস্তা ফাঁসি, যাই বললাম সবকিছু খুলে বললাম আমাদের সম্পর্কে। তারপর বলে বাবা তুমি তো ভুল জায়গায় ফা দিছ, ও তোমারে বুঝাইছে, ও তোমারে অনেক ভালোবাসে, কিন্তু ওর অলরেডি এখন পর্যন্ত 8-10টা প্রেম শেষ।
আচ্ছা,
ক্লাস 9 পড়ে তখন, এবং ওর মধ্যে যে হয়তো বলবেন যে ক্লাস 9 মেয়ে প্রেম ভালোবাসার অত গুরুত্ব কি বুঝে, ওর মধ্যে এগুলোই প্রচুর, এই ধরনের অভিজ্ঞতা ওর মধ্যে প্রচুর হয়ে গেছে 8-9টা করতে করতে, কিভাবে ছেলেদেরকে কন্ট্রোল করতে হয়, কিভাবে কার ম্যানেজ করতে হয়। তখন আমি কি করলাম, বললাম যে আমি নিজের কানে ওর কাছ থেকে শুনতে চাই আর ওর একবার দেখতে চাই, ওর সাথে তো আমার সব যোগাযোগ বন্ধ করে দিছে ওর আম্মা, যে কাকি আপনি যদি একটু আমায় হেল্প করতেন, নিহারে যদি একটু ডাকে আনতেন। বলে বাবা আমি আনলে ওর আম্মা আমার সাথে অনেক ঝগড়া করবো, আর জানাজানি হলে সমস্যা, যে তোমার কথা আমি ওরে আনছি। আমি বললাম আপনি একটা মিথ্যা কথা বলে আনেন ওরা, যেটি তো ডাকতেছি এটা বলে আপনার বাচ্চা যদি খবর দেন। ঠিকই মহিলা আমার কথাটা শুনলো, উনি খবর দিল, আসলো, নিয়ে আসলো। আসতে আমি ঘরের বিস্তর থেকে ওর দরজা আটকায় দিচ্ছি। পথ আগলে আমি বলতেছি যে নিয়ে এইসব আমি কি শুনি, এগুলি কি সত্যি? ও বলে কি। তখন আমি বলতেছি যে আমি কি সত্যি তোমাকে ডিস্টার্ব করি এরকম কিছু? তোমার আম্মা বলছে তোমরা নাকি আইনের আশ্রয় নিবা আমি যদি ফার্দার তোমায় ডিস্টার্ব করি। আমি কি তোমায় কখনো ডিস্টার্ব করছি? ও বলতেছে হ্যাঁ, আমার মায়ের কথাই ঠিক আইনের আশ্রয় নিবে। তো আমি বলতেছি এটা কি তোমার মনের কথা? ও বলতেছে হ্যাঁ এটা আমার মনের কথা। আমি বলি একদিন আমার আন্টি আমার বলছিল যে মেয়েরা হচ্ছে পানির মতো, এরা যে ধরনের পাত্রে রাখে ওই ধরনের পাত্রে রাখা ধারণ করে। তো আমি বলি আমার আন্টির কথাটাই কি ঠিক? ও বলে হ্যাঁ তোমার আন্টির কথাটাই ঠিক। আমি এরকমই, আমার অনেক কষ্ট লাগলো। এরপর থেকে মানে ইচ্ছে হইতেছে যে ওরে মারি ফেলবো, নিজে মরে যাবো। তখন আমাদের পাশের জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জ অনেক কুখ্যাত মানে অস্ত্রবাজির জন্য। তখন ওখানে একটা ছেলের সাথে কথা হয়, ওই ছেলেটা আমার বলে যে একটা রিভলভার একদিনের জন্য ভাড়া দেয় 3,000 টাকা। তখন আমি বলতেছি যদি আমি এরকম কিছু করি, পুলিশ যদি এটা চেঞ্জ করে তাহলে রিভলভারের দাম তো অনেক টাকা হতে পারে, তো আমার ক্ষতি করবো না যারা এটা ভাড়া দিব? ক্ষতি করবো না বলতে কি আমাকে তো পাবে না, কারণ আমি ওরে মারি আমি নিজে মারা যাবো, ও আমার সাথে বেমানি করছে। তখন ও বলে না এটা তুমি এইসব ব্যাপার স্যাপার বুঝবে না, অস্ত্র পুলিশ চেঞ্জ করার সাথে সাথে ওই অস্ত্র মালিকের কাছে চলে যাবে, পুলিশ থানার গোডাউন থেকে একটা অস্ত্র দেখিয়ে দিবে। তখন আমি জানি না কতটুকু এর সাথে বাস্তবতার মিল আছে। তখন আমি প্ল্যান সাজাইতে থাকি যে আমি কি করব। তো একদিন আমিনার সাথে দেখা হলো, অনেক কান্নাকাটি করলাম আমিনার সাথে, বলে বলছি যে আমিনা আমি প্ল্যান করে ফেলছি এরকম করে ফেলবো, কারো কথা শুনি না, অন্য যার সাথে শেয়ার করছি কথাটা ওরা আমার বলছে ওদের কথা আমি শুনি না। কিন্তু আমিনা আমার বলছে যে, তখন আমার বয়স 23, আমিনা আমার বলছে যে 23 বছর যে মা বাবা তোমার এত বড় করছে, যে তাদেরকে নিরাশ করে তাদের সাথে বেমানি করে 3 মাসের রিলেশন একটা মেয়ের জন্য নিজের জীবন ধ্বংস করে দিবে, এটা হয় না। কথাটা সাথে সাথে আমার মাথায় ঢুকে গেছে। আমি আমিনার সাথে বিকেলে কথা বলছি, আমার প্ল্যান আমি সন্ধ্যার মধ্যে ওই ছেলেটা আমার এরকম জিনিস সংগ্রহ করে দিব বলছে, যদি ও সন্ধ্যার মধ্যে না আনে তাহলে আমি চপার নিয়ে যাব। ধান খেত পার হয়ে অন্ধকারের সময়,
চপার মানে হচ্ছে
নিয়ে যাব। ও যখন বাসা বাড়ির উঠানে আসবে আমি ওরে শেষ করে আমি নিজের সাথে সাথে শেষে যাব। তা আমিনার কথাটা আমার সাথে সাথে মাথায় ঢুকে গেল যে সত্যি তো বলছে, আমার মা বাবার জন্য আমি কি রাখি গেলাম তাহলে, আমি ওনাদের বড় সন্তান। তখন নিজেকে ধৈর্য ধরলাম, এ প্ল্যান থেকে সরে আসলাম। তারপর ভাবলাম যে নিহারে মনে হয় মা বাবা অনেক চাপ দিয়ে এরকম করছে, আমি ওরে বুঝাই। তারপর বুঝাইতে অনেক চেষ্টা করলাম, অনেক বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করলাম, এটা ওটা। বিশ্বাস করেন আমি এমন কোন বিনয় ওর কাছে করতে কুণ্ঠাবোধ করি নাই, অনেক অনেক নত হয়েছি, সরাসরি হাতে পায়ে ধরার সুযোগ পাই নাই, কিন্তু হাতে ধরছি অনেক, মানে হাতে ধরছি আর ও বলছে ডন্ট টাচ। তখন আমার হাসি আসছে, কষ্টের হাসি, যে আমার সাথে একরমে এতক্ষণ থাকতো, যে আমার সাথে জয়জয় করে থাকতো, মানে খারাপ কিছু কখনই করি নাই, সে কিনা এখন আমার বলে ডন্ট টাচ। তখন আমি ওর সাথে অনেক বিনয় করছি যে আমার মনে হয় অনেক নিষ্ঠুর মেয়েরাও এতে কাম ব্যাক করবে, কিন্তু ওর কাছ থেকে আমি ওই ধরনের রেসপন্স পাইনি। যাই হোক, আমি ওর আশা ছাড়ি দিলাম, আস্তে আস্তে নিজের শুধরাইতেছি, যে মনটা শান্ত করতেছি, কিন্তু মন শান্ত হয় না। প্রত্যেকটা রোজা রাখি আমি রোজা রাখি, কিন্তু নামাজ ঠিক মতো পড়তে পারতেছি না, মানসিক অবস্থা অনেক খারাপ। তা মা দেখে, বাবা দেখে, সবাই দেখে সারাদিন আমি ঘুমাই, কিন্তু আসলে আমি ঘুমাই না, আমার একটু ঘুম নেই, আমার শুধু ওই চিন্তাগুলি আসে মানুষ মানুষের সাথে এরকম বেমানি করতে পারে, এরকম চিন্তাগুলি আসতে থাকে আমার ভিতরে। তারপর আস্তে আস্তে মন মানসিকতা ভালো হতে থাকে, খেলাধুলায় একটু মনোযোগ দিই, তারপরে বন্ধুদের সাথে একটু আড্ডা দেই, অবসর সময়ে পড়ালেখা লই ব্যস্ত থাকি। এর ভিতরে দিই ওই যে মামাতো ভাই মেজোটা বিয়ে করছিল ওই ভাবির সাথে পরিচয় হয়েছে, ওর সাথে তো এখন আর কোনো যোগাযোগ নেই। মামাতো ভাই বড়টা আসছে আরব আমিরাত থেকে, এখন মামাতো ভাই বড়টা বিয়ে করবে, মেয়ে দেখতে যাবে, আমাদের ওখানে একটা গ্রাম আছে ষোলদানা নাম, ওই গ্রামে মেয়ে দেখতে যাবে। তো দুপুরের পরে আম্মা বললো যে চল, তো আমি কি করলাম বাধ্য হয়ে যাই। যাওয়ার সময় আমি জিজ্ঞেস করি মা কে কে যাবে, আমার সবার নাম বললো যে কে কে যাবে মেয়ে দেখতে, ওই যে ভাইয়ের বউয়ের নামও বললো ও যাবে। তখন আমি আবার ফিস নামলাম যে মা আমি যাবো না, এই কারণে যাবো না যে ও আমার অ্যাভয়েড করছিল একবার, আমি ইনসাল্ট ফিল করছি। তো যখন বললাম যে যাবো না তখন মা আমাকে অনেক জোর করে নিল। তো গেলাম, এদিকে ভাইয়া আমার একটা DSLR ক্যামেরা নিচ্ছে, ভাইয়া আমার বললো যে তুই প্রতিটা মোমেন্ট ক্যাপচার করবি, তুই আসতেই হবে। তো আমি গেলাম, যাওয়ার পরে দিয়ে ওই ভাবিটার সাথে নানুদের বাসায় আগে গেলাম, যাওয়ার পরে ভাবিটা পিছন দিক থেকে আসি, বলতেছে কি অবস্থা ভাই, ভালো আছেন? তা আমি বললাম হ্যাঁ ভালো, আপনি তো অনেক বড় লোক মানুষ, আপনার তো অনেক দাম, আমগো গরিবের খবর কে রাখে? ভাই বলে এইভাবে বলেন কে, এখনো আবার মুমের মতো বলি গেল। একবারে আমার মায়ের সামনে দিয়ে একবারে গলা, সত্যি ভাই আপনার বাইরে নিয়ে অনেক কষ্টে ছিলাম, অনেক অসুখ ছিল, আমি দুই তিন বছর শুধু ঢাকার বাড়ি দৌড়াদৌড়ি ডাক্তার দেখানো নিয়ে,
মানে আপনার ওই ভাবিটা?
হ্যাঁ ওই ভাবিটা আমার বলতেছে। তো আমি যাই হোক কথা দিয়ে একবার বললাম, ওর সাথে আর কথা বেশি একটা বললাম না। তো সিএনজিতে উঠলাম সবাই, মেয়েদের বাড়িতে মেয়ে দেখতে গেলাম, মেয়ে দেখলাম, ভাইয়াও মেয়েকে অনেক প্রশ্ন করলো, আমিও করলাম বিভিন্ন বিষয়ে। করার পরে দিয়ে এক পর্যায়ে এখন নিহার সাথে প্রেমের পরে আমার মধ্যে কিছুটা ধরেন ফিলিংস, রোমান্স, প্রেম, ভালোবাসা এগুলি অনেকটাই বুঝি, বাট সেক্স বুঝি না, ওটা আমি কখনো ওটাতে ইনভলভ হইনি। নিহার সাথে সম্পর্ক থাকাকালীনও হইনি, অনেকে আমার বলছে আমি এই সুযোগটা নিইনি, যেহেতু একটা মেয়ের সাথে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা একটা রুমে ছিলাম, সুযোগ ছিল, কিন্তু আমি এই ধরনের কিছুতে ইনভলভ হইনি। তারপর বললাম যে ভাবির সাথে, তখন আমি বললাম যে ভাবি মেয়ে কেমন দেখলাম, তো ভাবি বলল হাসতেছে আর মানে ওই আগের মতো, আগে যেরকম ওইরকম, এটা হয়েছে ওইটা হয়েছে। তো আমিও কথা বলতেছি, এক পর্যায়ে আমি কি করলাম, ভাবির আমার মধ্যে আগের মতো চেঞ্জটা কাজ করতেছে কিনা আমি এটা আবার চেক করলাম। চেক করার জন্য আমি একটা রুমের মধ্যে ভাবিরে মানে খুব ক্লোজ ভাবে দাঁড়াই কথা বলতেছি, এমন সময় আমার মা রুমে আসলো। আসলে আমি বললাম মা মেয়ে দেখতেছি যে এই বিষয়ে ভাবির সাথে একটু কথা বলি, ওই রুমে যান। তো মা ভাবলো যে দাবর ভাবির কথা একটু। হ্যাঁ মা চলে গেল অন্য রুমে। চলে যাওয়ার পর আমি ভাবি একবার আমার দিকে খুব ক্লোজ ভাবে তাকিয়েছিল চোখে চোখ রেখে, তখন একটু কিছু হলো আর কি। তো তখন দেখলাম ও এটা আমার কোনো বাধা দিল না, শুধু বলিস কেউ যদি দেখতে এটাই বলো। তারপর ওই দিন বিকেলে নানুর বাড়িতে যাওয়া হলো, ওই দিন নানুর বাড়িতেই থাকলাম, বাড়িতে ফিরে আসলাম না, ডিস্টেন্স অত বেশি না, পাঁচ কিলোমিটার মতো। তারপরে কি করলো, সন্ধ্যায় ভাবির বাড়িতে গেলাম।
একটা বিষয় একটু জানি, মানে আপনার থেকে তো ওনার বয়স বেশি ছিল না?
হ্যাঁ অবশ্যই।
আমরা এখানে বিরতি নেব, বিরতি নেবার পর্যায়ে আপনাদের সবাইকে বলতে চাই জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে যদি আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করতে চান, ইটস আ ভেরি এক্সক্লুসিভ এপিসোড, আমাদের এখানে আসতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব, ওয়ান অব দ্য বিগেস্ট চ্যালেঞ্জিং জেবিএসবি আনসেন্সর্ড, যেটা প্রচারিত হয় প্রতি মাসের শেষ সপ্তাহে। আমরা ফিরে আসব ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ট্রি প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সর্ড, রিচার্জ ইয়োর সেলফ।
89.2
রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার, যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার, যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
You're listening to ABC Radio 89.2 FM.
Royal Tiger Dream presents GBSB Uncensored. Recharge yourself.
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে কনফেস করছে রিমন। আমি কথা না বাড়িয়ে রিমনের কাছে আবারও ফিরছি। আমাদের জেবিএসবি আনসেন্সর্ড পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/jbsbuncensored, which is JBSB UNCENSORED। লাইক দিয়ে দেবেন ওই পেজটিতে, তাহলে আপনি কানেক্টেড হয়ে যাবেন। রিমন, তারপর?
বয়স শুধু বেশি ছিল না, কিন্তু
বয়স বেশি ছিল না, শুধু ওর 3টা বাচ্চা, এবং ওর বয়স অ্যাবাউট আমার থেকে 10 বছরের মতো,
10 বছরের বড় ছিল। ঠিক আছে।
তো চলাফেরা অনেক মানে স্টাইলিশ ছিল, কথাবার্তা অনেক মধুর, অনেক স্টাইল করে কথা, মানে কথা দিয়ে এবং চলাফেরা দিয়ে সবার নজর কাড়ে। তারপর কি করলো, আমার সাথে কথা বলতেছে, একবার কেস হলো, তারপর সন্ধ্যায় গেলাম ওদের বাড়িতে। ভাইয়ারা মেয়ে দেখে আসছে, কিন্তু কারো মেয়ে পছন্দ হয়নি। তো ওদের বাড়িতে যাওয়ার পরে অনেক গল্প গুজব করতেছি, ওর শাশুড়ি আমার দেখলো, তারপর উনি ওনার মেয়ের ভাবির মেয়ে, ভাবির ছেলেটা হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, ছেলেটার বয়স 9-10, বড় মেয়ে ক্লাস 7-এ পড়ে তখন, আর ছোট মেয়েটা ক্লাস 1-এ পড়ে। ছেলেটা মেজো, ছেলেটা দশ বছর বয়স ও হাফিজিয়া মাদ্রাসাপর।
ওকে,
যাই হোক, তারপর বাবির বাসায় এখন দুইটা মেয়ে, শাশুড়ি আর আমি। ওর হাজবেন্ড আছে, ব্যবসা বাণিজ্যের টেনশনে একটু দৌড়াদৌড়িতে আছে, তখনও ব্যবসাটা বসে নাই ঠিক মতো। তারপর বাবির শাশুড়ি চলে গেল, আমার ওই দুঃসম্পর্ক মামি হয়, চলে গেল বাবির শাশুড়ি ওই ঘর থেকে চলে গেল। তখন বাবি আমার কি করলো, খুব রিকোয়েস্ট করতেছে বাবির সাথে ভাত খাওয়ার জন্য। তো আমি বলতেছি না আমি ভাত খাবো না, অনেক অনেক রিকোয়েস্ট করলো ভাত খাওয়ার জন্য। যখন রিকোয়েস্ট এমন পর্যায়ে চলে গেল, এখন যদি এটা ইগনোর করি এটা ইনসাল্ট হয়ে যাবে, তখন আমি বাধ্য হয়ে খাইতে উঠছি। আর এর মধ্যে আমাদের চোখাচুকিয়ে চলতেছে, লুকোচুরিতে আবার এক প্রকার কিসিং চলতেছে, বাচ্চাদের চোখ ফাঁকি দিয়ে ও আমার নিজের হাতে খাওয়াই দিতেছে। তখন আমার বুঝতে আর বাকি রইল না যে ও আমার দিকে কতটুকু দুর্বল হয়ে পড়ছে। তারপর আমি কি করলাম, আমি বলি আমি খাওয়াই দিই, তখন ও বলতেছে আমার বাচ্চারা দেখবে। তখন বাচ্চারা দেখে নাই, বাচ্চা খাটের অ্যাঙ্গেলটা থেকে দেখা যায় না, ওখানে পড়তেছিল। আমি ওকে দুইবার খাওয়াই দিছি। খাওয়াই দেওয়ার পরে এক পর্যায়ে আমাদের মধ্যে গল্প গুজব চলতেছে, গল্প গুজব বলতে কি নিজেদের অন্তরঙ্গ কথাবার্তা চলতেছে চলতেছে এক পর্যায়ে আমি, এটা আমার অপরাধ, আমি ওর
ওকে ফাইন, আমরা এই পার্টটা একটু উজ্জ্বল রাখতে চাই। জি জি, এরপরে বলেন আপনি।
তারপর কি হলো, আমাদের মধ্যে সম্পর্কটা হয়ে গেল। ও আমার এবার মোবাইল নাম্বার দিল, ইমো অ্যাড্রেস আছে, এইরকম মোবাইল নাম্বার দিল, সবগুলি দুই তিনটা নাম্বার চালাইতো, সবগুলির নাম্বার দিল মোবাইল নাম্বার। তারপর ওর সাথে আমার সম্পর্ক চলতেছে, প্রেম চলতেছে। এক পর্যায়ে ও আমাকে শিখেল যে ওরে কলেজা বলে ডাকতে, জান বলে ডাকতে। আর এর আগে আমি আপনি করে বলতাম, উনি তুমি করে বলতো আমারে। তারপর আমায় বললো যে তুমি করে বলার জন্য, তো আমি বললাম মানে কলেজা আর জান এই শব্দ দুইটা ও আমার মধ্যে এমন করে ফেলছে যে এই দুইটা ছাড়া ওর ব্যাপারে আমার কোনো শব্দই বাইরিত না, কলেজা আর জান এই দুইটা শব্দ। তারপর কি হতো, এবং অন্তর থেকে বাইরিত ওর প্রতি আমি দুষ্টামের মধ্যে, ওই যে আমাকে যে হিজড়া বলছিল এর থেকে আমার প্ল্যান করছিলাম, ওরে আমি বুঝাই দিব যে আমি কি, কিন্তু এখান থেকে আমি ওর প্রতি সত্যি সত্যি দুর্বল হয়ে পড়ি। একটা বিষয়টা ভালোবাসার দিকে চলে যায়। তারপর তবে আমরা দুজনেই আমাদের সীমানা জানতাম যে আমাদের মিলন হবে না কখনো, বা এটা সমাজ বাস্তবতা সব দিক দিয়ে রিয়েলিটিতে এটা সম্ভব না। তো আমি বলতাম যে যত বাঁচি আছি ভালোবাসি যাবো, ও বলতে যে যতদিন বাঁচি আছি ভালোবাসি যাবো, আমার স্বামীর পরে তুমি আমার সব, স্বামীকে যথেষ্ট ভালোবাসে এটা আমার বুঝাই থাকে। তারপরে আমি কি করলাম, আমাদের মধ্যে সম্পর্ক চলতেছে, আমি মোটরসাইকেলে সন্ধ্যার দিকে বেশিরভাগ ঘুরতাম আমার এক ভাই সহ। ও আমাকে ফোন বলতো, ফোন করলে বলতো যে কলেজে তুমি কই, আমি বলতাম কলেজে আমি মোটরসাইকেলে, ও বলতো আসো, আমি বলতাম না তোমার শাশুড়ি মাইন্ড করবে, মানুষ মাইন্ড করবে, যে ছেলে এক বছর দেড় বছর নানার বাড়িতে যায় না দুই দিন পর পর যায়, এটা সবাই মাইন্ড করবে। ও বলতো যে কেউ মাইন্ড করবে না, আমার শাশুড়ি গেলে মাইন্ড করে না, ওদের আমি এমন বিশ্বাস লাগাইছি কেউ যদি বলে যে আমি কোনো ছেলের সাথে শুয়ে আছি ওরা বিশ্বাস করবে না, ওরা আমার এত বিশ্বাস করে। তো আমি কি করলাম, বলতাম যে যদি কিছু হয় না কিছু হবে না, আসল কথা হলো তোমার উদ্দেশ্য নাই আমার দেখার, আমার জন্য তোমার টান নেই, এভাবে আমাকে হিট লাগাইত। তখন মোটরসাইকেলটা টান দিয়ে চলে যেতাম, কুয়াশা ছিল, অনেক ভালো লাগতো, মনে মেঘবাসী খুব রোমান্স কাজ করতো মনের মধ্যে, যাই নানুর বাড়িতে মোটরসাইকেলটা চাইতাম, যাওয়ার পরে দিয়ে শাশুড়ি কি করতো দেখতাম মেয়েগুলি নিয়ে ডিপ টিউবওয়েল থেকে পানি আনার নাম করে বা পুরান বাড়িতে যাওয়ার নাম করে শাশুড়ি বাইরে যেত মেয়ে দুটো নিয়ে, আমি আর ওই ঘরে থাকতাম। এক পর্যায়ে আমাদের মধ্যে তখন শুধু যেটা বলে অশ্লীলতাটাই চলতো ভালোবাসার মধ্যে, তবে 100% সেক্সুয়াল ওটা না, এমনিতে নষ্টামিটা চলতো। ও আমার মানে এটার প্রতি,
বুঝতে পেরেছিলাম,
আমাকে এটার প্রতি ও আসক্ত করে ফেলে, এখন আমি এটার প্রতি আসক্ত হয়ে পড়ি। তারপর আমি দুই দিন পরে, তিন দিন পরে, এক সপ্তাহ পরে, পনেরো দিন পরে যাই, এরকম যেতে যেতে এরপর আবার একদিন আমরা চাঁদপুর ঘুরতে যাই, ওর চোখে অসুখ, ওই সময় কিছুদিন পরে ওর বাবার বাড়িতে গেলে আমরা আবার চাঁদপুর যাই, এবার মেয়ে যায় না আমি আরও যাই। নভেম্বর 26 তারিখে ওই দিন ওর ভাই বিদেশ থেকে আসবে, সৌদি থেকে আসবে, দুইটার দিকে ভাইকে এয়ারপোর্টে আনতে যাবে বাবা আর দুই বোন যাবে, আর ও সকালে 8:30-9টার দিকে ভাই হয়ে আমরা চাঁদপুর যাই, ঘুরি টুরি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। তখন ওই রেস্টুরেন্টে খাওয়ার সময় আমি কি করি, ওই যে নিহার থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে নিহার কোনো প্রুফ আমার কাছে ছিল না, যখন আমার কেউ বলতো যে আমি নিহারে ডিস্টার্ব করি, তখন যে আমার নিহার মধ্যে সম্পর্ক কেমন ছিল এরকম প্রমাণ আমার কাছে ছিল না। একটা ভিডিও ছিল কিন্তু আমি, ভালো ভিডিও ছিল কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। তো আমি কি করি, ফানির জগের সাথে মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা অন করে রাখি, আমরা খাওয়ার শেষে আমরা অনেকগুলো চকলেট নিয়েছিলাম, অনেক কিছু নিয়েছিলাম, এটা ভাবির সাথে, হ্যাঁ, এবং ওরে বলিয়ে দেখাইয়ে আমরা হাসতেছি আর ভিডিওটা করতেছি। তখন ও আমায় বলে যে দুষ্ট তুমি ভিডিও করো কি জন্য, তখন আমি বলতেছি যে যখন তুমি আমার থেকে দূরে থাকবা তখন আমি ভিডিওটা দেখবো, আর যদি আমার সাথে বেমানি দেখাও, তোমার ঝামাইরে দেখাও। এটা বললে ও হাসে আর বলে তোমার মার দিয়ে বক্তা বানাবো। তারপর কি হলো, আমরা এই চকলেট গুলো খাইতেছি, ও আমার সাথে লিপ কিস করতেছে, অনেক কিছু আমাদের
মধ্যে।
জি ওইগুলো টোটালি ভিডিও। হ্যাঁ, ওর ইচ্ছাতে ওর সামনে দিই, ও হাসতেছে ভিডিওর দিকে, তাকায় আর হাসে, তাকায় আর হাসে। তো যাই হোক, এগুলো করার পর দিন এর মধ্যে ওর বাড়িতে গেলে যেদিন যাই, যে দুদিন যাই, যেদিন আমি একটা ছোট ভিডিও করি, ওর ইচ্ছাতে ভিডিওটা করি। তো যাই হোক, এগুলো শেষ হয়, আমরা চলে আসি ওর বাবার জন্য যাই। মাঝে মধ্যে আমার অনেক কষ্ট দেয় এর মধ্যে, যে ওর সাথে আমার এমন নেশার মতো হয়ে যায় যে ওর সাথে দিনের মধ্যে 8-10 বার কথা না হলে আমার নাই হইতো,
ভাল লাগতো না।
তো ও আবার এক এক সময় যখন আমি কোনো বেশি গুরুত্বপূর্ণ কাজে থাকতাম, ফোনটা ইম্পর্টেন্ট ছিল না, ওই যে নেশাটা থাকতো না, তখন ও আমার ওই দিন আবার বেশি বেশি কল দিত। এর মধ্যে যাই হোক, আমার সম্পর্ক তো চলতেছে, ও আমার মাঝে মধ্যে কষ্ট দেয়, ফোন রিসিভ করে না মাঝে মধ্যে। তখন আমি বললে ও বলে যে ব্যস্ত ছিলাম, এই ছিল ওই ছিল, সাইলেন্স ছিল, ফোন অন ছিল না। এর মধ্যে ওর বাপের বাড়িতে আমি 2 দিন যাই উঠি, যে ও আমার ফোন ধরে না। তখন আমার কাছে লাগে কি, তুমি সম্পর্ক না রাখলে না রাখবে, ইনসাল্ট করো কি জন্য, ফোন রিসিভ করো না কি জন্য। তখন ও আমার বোঝায় যে এরকম এরকম আমি ফোন ধরতে সমস্যা ছিল এটা ওটা। তো একদিন আমি যাই, দেখি ওর বুকের উপর মোবাইলটা পড়ে আছে, মোবাইলটা ফ্লাইট মোড করা। আমি ভাবছি ও আমার রাতে ফোন দিয়ে বলছে যে আমি সকালে তোমার সাথে অবশ্যই কথা বলবো, কিন্তু আমি 2 দিনের কল দিয়ে মনে হয় 150-200 কল দিছি, ও রিসিভ করে না। তখন এরপর দেখি আর কলই ঢুকে না, আমি ভাবছি ওর কোনো বিপদ হয়ে গেছে কিনা। ওর বাবার বাড়িতে যাই, আমি কি করছি, আমি ওর দেবর জানে, মামাতো ফুফাতো দেবর, এই কারণে বাবার বাড়ির মানুষ অতটা মাইন্ড করে না। আমি যাই, যখন দেখি ওর বুকের উপর মোবাইলটা অন অবস্থায় পড়ে আছে, আমি তখন বললাম যে পৃথিবীর সবচাইতে বড় বেইমান আর বিশ্বাসঘাতক তুমি, এটা বলে আমি বাইরে চলে আসছি। ও বলে ওই চাও বলবো যা। পরদিন আমি ঘরে শুয়েছি, মন খুবই খারাপ। এর মধ্যে ও আমার এত কষ্ট দেয়, আমি মাঝে মাঝে আত্মহত্যা করার জন্য আমি 3 বার ফিল খাই, স্লিপিং ফিল খাই। বাট আমি ঘুরে পড়ে যাই মাঝে মধ্যে, মানে ফিলটা খাওয়ার পরে আমি দিনে 2 বার 1 বার ঘুরে পড়ে যাই, আঙ্গুলটাতে চোট আছে, পড়ে।
আপনি সুইসাইড করতে চেয়েছেন?
হ্যাঁ, মানে ও আমাকে এত কষ্ট দিছে, কষ্টটা
কিরকম ছিল মানে আপনি?
আরো একটা বড় কষ্ট দিছে ও আমার, ওটা আমার মাথায় যখনই আসে, যখন চোখের সামনে বসে তখনই আমার আত্মহত্যা করতে মনে
হয়। ফাইন, কষ্টটা কি ছিল মানে আপনি যখন চাইতেন তখন পাইতেন না?
না, যখন চাইতাম তখন পাইতাম না এমন কোন কথা না। ও মাঝে মধ্যে ওর অ্যাক্টিংটা বদলে যেত, আমি তখন বুঝে যাই যে ও অন্য কারো সাথে মনে হয় এই ছবি।
আচ্ছা আচ্ছা, ওকে।
তখন একদিন ওর জামাই ঢাকা যায়, আমি আর ও দুজনে মিলে প্ল্যান করি যে ওর জামাই ঢাকা গেলে আমরা দুজন একসাথে থাকবো একদিন রাতে। যখন প্ল্যান করি যে ওই দিন আমার মনে ইচ্ছা ছিল যে আমি ওর এত বিশ্বাস অর্জন করবো, আমার বলছে যে আদরগুলি করতে দিবো ওইগুলি করবা, ওই বাড়তি কিছু করবা না। হ্যাঁ, ও আমার বলছে আমি না দিলে করবা, না দিলে করবা। তখন আমি ভাবলাম যে ওর বিশ্বাসটা আমার অর্জন করা দরকার। তখন আমি যাই, সারাটা পথ ওর সাথে আমার কথা হয়, রাস্তার মধ্যে হিন্দুদের শ্মশান 4-5টা, ওর স্বামী তো ঢাকায় গেছে, লঞ্চে আছে। তারপর ও আমার ফোনে বলতেছে যে শাশুড়ি আর মেয়েটা উঠে যাইতেছে না ঘর থেকে। হ্যাঁ, ওদের শাশুড়ি ঘরে বড় মেয়ে শুইতে যাইতেছে না, এখন কি করবো। আমি বলছি জানো আমি তো চলে আসছি, এখন আমি তো ফিরে যাওয়া সম্ভব না, তাড়াতে নানুদের এলাকাটা অনেক রুরাল এরিয়া, ওখানে ধরেন রাত 9টার পরে গভীর রাতের মতো হয়ে যায় অবস্থা। তো আমি কি করলাম, অনেকগুলি শ্মশান এই জন্য আমি কি করছি, এগুলি আপনাদের ডর অনুষ্ঠানটা আমি বেশি শুনি, এগুলি আমার মনে পড়ে। তখন আমি গিয়ে আয়াতুল করছি, মোবাইলে চালাই দিই, শুধু ফাইচারি করতে থাকি আর ওর সাথে মোবাইলে কথা বলতে থাকি। ও আমার যখন ওর শাশুড়ি উঠে গেছে কিন্তু মেয়ে উঠে যায় নাই, ও বলতেছে। তারপর আমি কি করি, 11:15 আমি হাঁটি আসি, আসি ওর বাড়িতে ঢুকবো, এমনটা আমি দেখি ওর দেবর আর একটা চাস্ত দেবর ওখানে দাঁড়ানো। তখন আমি বললে যে রিমন তুমি এখানে? আমি বলি পুকুর বাড়িতে গেছিলাম ভাই, আমি এখন বাড়িতে যাই। না, নানার দেশ থেকে এত তাড়াতাড়ি এত রাতে যাওয়া অমঙ্গল, ভাই যাবে না, চলো ভাই এদের সাথে চলো, ওরা কোন দেবর ম্যারিড, ওর 2টা বাচ্চা আছে, প্রাইমারি স্কুল মাস্টারি করে। কয়েকদিন বললো যে যাওয়া উচিত না। তো আমি কি করলাম, জোর করি, আমার তো ইচ্ছা ওর ভাবির কাছে এখন যাবো, তো সুযোগ বুঝে, আমি তো জানতাম না ওরা দুজন বাড়ির সামনে দাঁড়ানো, রাস্তার সাথেই বাড়ি তো দাঁড়ানো। তো ওরা দুজন কি করলো, আমার অনেক টানাটানি করলো দুজনের বাড়িতে যাওয়ার জন্য, একজন হলো পুরান বাড়িতে আমার নানুর বাড়ির, সেলিম নাম ওই ছেলেটার। তো দুজনে টানাটানি করছে, সেলিমও আমার অনেক আদর করতো ছোট ভাই হিসেবে। তারপর আমি ওদের সাথে কারোর সাথে গেলাম না। তো সেলিম ওই যে ওর দেবরকে বললো যে ভাই ঠিক আছে, আমি রিমনকে এগিয়ে দিয়ে আসি আর আমি বাড়িতে যাই, খাওয়া দাওয়া করে ঘুমাই যাইতেছি, সকালে কথা হবে। তো বলে আচ্ছা ঠিক আছে, আমারে আগে দিছে। আর সেলিম যখন নানুদের পুরান বাড়িতে ঢুকে এলো রাস্তার অপোজিট পাশে উত্তর দিকে, বাড়িতে ঢুকে যাওয়ার পর দিয়ে আমি কি করলাম, ফিরে আসতেছি আবার ওর সাথে, এর মধ্যে ফোনে কথা হয়েছে, ওদেরকে দেখা মাত্র ফোন কাটিয়ে দিছি, ফোন দিছি, কলেজের মোবাইল দেখি অফ। ওর মোবাইল অফ কেন, বাড়িতে তো কারেন্ট আছে, মোবাইলের তো চার্জ না থাকার কথা না, এখন লোডশেডিং চলতেছে না। তো আমি ভাবলাম মোবাইল কি অফ হয়ে গেছে নাকি, কোনো ডিস্টার্ব এরকম কিছু। এখন আমি আরেকটা বিকল্প পথ আছে বাগানের ভিতর দিয়ে পুকুর এবং গড়ের পার দিয়ে। আমি ওই দিক দিয়ে চুপি চুপি গেছি, আমি যাওয়ার সময় অনেক কিছু নিয়েছি শীতকাল জানুয়ারি মাসের 9 তারিখ রাত্রে এবার 2017। তো চুপি চুপি গেছি, আমি গুনগুন শব্দ শুনতেছি। শব্দ শোনার পরে আমি এক পর্যায়ে কি করলাম, যখন আমি শব্দ শুনতেছি এখন আমার মধ্যে কিউরিয়াসিটি জাগতেছে যে আমার কলেজে তো আমারে ডাকি আনছে, এখন ওর মোবাইল হচ্ছে অফ, ও মোবাইলে কারোর সাথে কথা বলার কথা না, বাচ্চারা ঘুমাই গেছে, শাশুড়ি শাশুড়ির ঘরে চলে গেছে, কারোর সাথে কথা বলে।
প্রিয় শ্রোতা, এখানে একটা কথা বলি, ও যেভাবে জিনিসগুলো বলছে সেগুলো আপনারা আপনাদের জায়গা থেকে অনেকেই নিতে পারবেন না, কারণ ও অ্যাড্রেস করছে যেভাবে আসলে জেসমিনকে, যেভাবে সে বলতো সেভাবেই অ্যাড্রেস করছে, ওর জীবনের অপ্রিয় সত্যটা এখানে বলতে এসছে, এই কারণে যে আপনাদের জীবনে এরকম অপ্রিয় সত্যের জন্ম না হোক, কারণ ফিনিশিংটা কিন্তু দুর্ধর্ষ রকমের খারাপ। এবং এই ধরনের যে কোনো অবৈধ সম্পর্ক, অনৈতিক সম্পর্ক সমাজে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সেটা শুধুমাত্র ব্যক্তি জীবনের ক্ষেত্রে হয় না, পুরো পরিবারটাকেই ধ্বংস করে দেয়। এটা যেমনিভাবে অসম্মানের তেমনিভাবে অধর্মীয়, এবং একই সাথে এগুলো কোন ধরনের সুস্থ জীবন যাপনের জন্য কি বলা যেতে পারে পজিটিভ না। এবং এই ধরনের সম্পর্কের প্রতি এক ধরনের তীব্র আকর্ষণ হয়তো জীবনের কোন সিচুয়েশনে পরে কারো কারো হলেও হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে এটা এক ধরনের বিষ্টোপ মাত্র, এবং এই বিষ্টোপটা যেই গিলবে সেই নির্ঘাত অশান্তি এবং জীবনদশায় যেটাকে বলে একেবারে দোজক, সেখানেই নিজেকে নিয়ে যাবে, যেটা ওর ক্ষেত্রে হয়েছে। ইনফ্যাক্ট আমরা যাচ্ছি সেই জায়গাটাতে, বলেন তারপর।
তারপর আমি ভাবলাম যে আমার কলেজে তো মোবাইল অফ, তো শাশুড়ি ঘরে বাচ্চারা ঘুমাই গেছে, ও এখন ঘরে একা, তাহলে কিভাবে ও কার সাথে কথা বলবে। আমি গুনগুন শুনে, আমি শুকনা পাতায় আমার পড়ছে, আর এমন টাইমে আমি কি করলাম, বেড়াতে একটা ছিদ্র অন্বেষণ করলাম, ছিদ্রটা দিয়ে ঝাপসা দেখা যায়, আমি দেখতে পাইতেছি না ভালো করে। তারপর কি করলাম, ভালো করে আরেকটা ছিদ্র খুঁজে পেলাম, ওই ছিদ্রটা দিয়ে আমি দেখলাম যে ওই যে সেলিম ছেলেটা যে আমারে আগায় দিছে, আর ওর দেবরকে বলছে যে ভাই ঠিক আছে আমি যাই খাওয়া দাওয়া করি, ঘুমাই যাই রিমনকে আগায় দিয়ে, তো ওই ছেলেটা এখানে। আমিও ভাবলাম ও এখানে কি জন্য, তখন আমি দেখলাম ছেলেটা গুনগুন করে ওর পায়ের কাছে কথা বলতেছে মশারির ভেতরে, ওই শুয়ে শুয়ে মোবাইলে গান শুনতেছে। আমি ভাবলাম গান শুনে তার মানে ও মোবাইলটা ফ্লাইট মোড করেছে ফেলছে ছেলেটা আসার সাথে সাথে। আমার তো ভিতরে অবস্থা খারাপ, কারণ আমি ওর সাথে ওর অবৈধ সম্পর্ক হলেও আমি ওকে মন থেকে ভালোবেসে ফেলছি, যেটা অনৈতিক হলেও। তারপর আমি কি করলাম, আমি তখন ধৈর্য ধরে বলতেছি সিচুয়েশনটা দেখে, এমন সময় শুকনা ফাতায় আমার পায়ের ফাড়াটা পড়ছে, আর ও সেলিমকে বলতেছে কেউ আছে কেউ আছে কেউ মনে আছে। তখন আমার মনে পড়ছে ওর শাশুড়ি যখন বাচ্চাদেরকে নিয়ে বাড়ি যেত আমার সাথে নির্লজ্জতা লিপ্ত হইত, তখন যদি কোনো শব্দ হইত বাড়ির পাশে ও আমাকে এই কথাটা বলতো, আমার মনে পড়ে গেছে। এক পর্যায়ে কি করলো সেলিম, আবার ওরা আগের মতো কথাবার্তা বলতেছে, তো সেলিম মোবাইল টিপতেছে, ও মোবাইলে গান শুনতেছে, ওর যে ছেলেটাকে মাদ্রাসায় দিছে ওই ছেলেটা গায়ে ফক্স উঠছে, ওই ছেলেটা ওর পাশে শোয়া উত্তর দিকে একবারে বেড়ার পাশে, ঘরের লাইটগুলি চলতেছে, আমি দেখতেছি লাইটের আলো ছিদ্রটা দিয়ে। তখন কি হলো, হঠাৎ দেখি সেলিম গায়ের জ্যাকেটটা খুলে ফেলছে। আমি ভাবছি কি সেলিমের মনে হয় গায়ে গরম লাগে মনে হয় হঠাৎ ওই জন্য জ্যাকেটটা খুলছে। তখন আমি আরো ধৈর্য ধরি, এদিকে ভিতরে আমার তো সব রক্ত টকবক করতেছে, মনে হয় এখনই খুন করি, আমাকে বিছানায় রাখি আরেকটা ছেলের বিছানায় নিয়ে শুয়েছে ফয় দিয়েছে। আমি ভাবছি এখন সেলিম মশাই থেকে বাইরেছে, আর আমি ভাবলাম যে সেলিম মনে জ্যাকেটটা হাতে নিয়ে চলে যাবে, কিন্তু দেখলাম জ্যাকেট ওখানেই আছে। সেলিম ওকে জিজ্ঞেস করতেছে লাইটের সুইচ কোন জায়গায়, ও বলতেছে যে সামনের রুমে। সেলিম যায় সামনের রুম থেকে রুমে এনার্জি লাইটটা জ্বালাই দিয়ে এই রুমের টিউব লাইটটা অফ করে দিল এবং সোলার লাইটটা অফ করে দিল, সোলার একটা লাইট জ্বলতেছিল। তো সোলার লাইটটা অফ করার সময় সেলিম সামনের রুমের দিকে তাকাই, ওর দিকে তাকাই, মুসকে একটা হাসি দিল, দেখলো বড় মেয়েটা ঘুমাই আছে। এটা ওর খুব কনফিডেন্ট হয়েছে, ও সন্তুষ্ট হয়েছে, ওর দিকে তাকাই একটা হাসি।
হাজবেন্ড কোথায় ছিল?
হাজবেন্ড ঢাকায় আসছে এক কাজে। তারপর কি করলো, ও আসি সেলিম আসি ওর দিকে পর্দাটা দিল, এখন হালকা আচ্ছা আলো সামনের রুমের লাইটটা জ্বলতেছে, এই রুম পুরো অন্ধকার, আমি দেখতেছি যে সেলিম আসি ঢুকে গেছে, আচ্ছা আর কিছু দেখা যায়। আমি যখন দেখছি সেলিম আসি ভিতরে ঢুকে গেছে, ও কোনো বাধা দিল না সেলিম রে যে ভাই আপনি কেন আসছেন এত রাতে বা কিছু, এটা অনৈতিক, আমার সাথেই না ওর সম্পর্ক, সেলিমের সাথে তো নাই। ও সেলিমের নামে আমার কাছে অনেক বাজে বাজে কথাও বলছে, সেলিম অন্যান্য বাড়ির মেয়েদের সাথে খারাপ কিছু করছে এটা ওইটা আমার কাছে বলতো। তখন আমি এই দৃশ্য দেখি, আমি যাই পুরো র‍্যাপ স্টাইলে আমি কি করলাম দরজা লাথি মারা শুরু করলাম। আমার মাথায় এটা চিন্তা আছে যে সেলিম তো এখন আমার প্রশ্ন করবে তুই কেন এখানে।
এই পর্যায়ে 5 মিনিটের ব্রেক, আমরা 5 মিনিট পরে আবারও ফিরে আসবো জেবিএসবি আনসেন্সর্ড এর একেবারে শেষ ভাগে, স্টে টিউনড।
রয়্যাল টাইগার ট্রি প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সর্ড, রিচার্জ ইয়োরসেলফ।
It's ABC Radio, on air 24/7. Tune in.
ABC Radio.
Radio.
89.2 FM.
Royal Tiger 3 presents GBSB Uncensored.
রিচার্জ ইয়োরসেলফ।
শেষ হয়ে গেল আজকের মতো, নো শেষ এখনো হয়নি, শেষ পার্টি আমরা ফিরেছি। আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড অন 89.2 এফএম উইথ মি আরজে কিবরিয়া, এবং এখানে কনফেস করছে রিমন। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। হ্যাঁ রিমন, তারপর
তখন সেলিম, আমি দরজাটা যখন ধাক্কাতেছি, সেলিম তাড়াতাড়ি জ্যাকেট গায়ে দিয়ে সবগুলো লাইট জ্বালাই দিল। জ্বালাই দিয়ে কি করলো, উঠে এসে দরজা খুলছে, আর সেলিম তো আমাকে দেখে মনে আকাশ থেকে পড়ছে, ভাই তুই এখানে? আমি ওকে বলি তুই সর, ওরা আপনি করে বলতাম তুই সর বলে সরাই ভিতরে রুমে যাই। দেখি ও আমারে দেখি মানে মুখটাই মন করে রাখছে, হাতে নাতে ধরা পড়ছে যে মুখটাই মন করে রাখছে, তখন চুপ করে রেছে। তখন আমি ওর মুখে অনেকগুলো থুতু মারি দিলাম, বলছি তুই এত নোংরা, তুই যে পতিতা এটা আমি জান আগে জানলে তো তোর সাথে।
এই কাজটা আপনি করলেন তা ওর বাড়িতে তো অনেক লোকজন ছিল, জেগে যাওয়া স্বাভাবিক
না? জেগে যাওয়াটা স্বাভাবিক না, এই কারণে ওর শাশুড়ি একা ঘরে ঘুমায়, মাঝখানে ঘরটা ওর শাশুড়ি, ওই বাড়িতে তিনটা ঘর, অপোজিট সাইডে হিন্দুরা থাকে, হিন্দুরা সাধারণত মুসলমানদের চিল্লাচিল্লি শুনে রাতে আসে না, ওরা ওদের মতো থাকে। আর লাস্টের ঘরটা ওর ওই দেবরের, যে দেবরটা স্কুলে শিক্ষকতা করে, তো ওই দেবরটা ওর বাড়িতে, ও নাকি ওর ফ্যামিলির সমস্যা, ওর বউ কন্ট্রোল, ওর বউর কারণে জালে জালে সমস্যা, তাতে কোনো সমস্যা হলেও আসবে না। তারপর কি করলো,
বড় মেয়েটা,
বড় মেয়েটা সামনে রুমে ঘুমাইছে, কিন্তু এই যে চিল্লাচিল্লি বড় মেয়েটা জাগন, কিন্তু বড় মেয়েটা ঘুমের ভান ধরে রয়েছে লজ্জায়।
আচ্ছা এটা উনি পরে বুঝতে পেরেছেন?
আমি পরে বুঝতে পেরেছি।
বড় মেয়ের বয়স কত ছিল?
বড় মেয়ের বয়স ক্লাস এইটে, এবার উঠার কথা এবারও সেভেনে।
চিন্তা করে দেখুন, ও যেহেতু পুরো বিষয়টা বুঝতে পারে, ওর জন্য কতটা, ওর ব্যক্তিত্ব বিকাশের জন্য কতটা নেগেটিভ এই বিষয়টা বলুন। তারপরে
তারপরে কি হয়েছে, আমি যখন ওর মুখে থুতু মারছি, ও বলতেছে এখন সেলিমের সামনে দিতে ও বলতে পারে না যে আমাদের সম্পর্ক আছে, ও আমার ভাই ভাই করে কথা বলতেছে, ভাই আপনি যেটা মনে করতেছেন আসলে এটা না, ছি তুই আমাকে আর গুলি বুঝাস না, তুই এটা পতিতা, তুই পতিতা, তুই এটা আমার প্রমাণ দিস। আমি হাতে নাতে সব ধরছি, আমি সব দেখছি, আমি সব বর্ণনা দিলাম যে আমি এরকম এরকম দেখছি, তুই ওকে কোনো বাধা দাস নাই, ও লাইটটা নিভাইছে তোর দিকে, তাকে হাসছে, কম্বলে ঢুকে গেছে, শীতকালের দিন এক কম্বলের ভিতরে ঢুকে গেছে, তুই কোনো বাধা দাস নাই, তার মানে কি তোদের উদ্দেশ্য খারাপ অবশ্যই ছিল, এটা আর বলি না যে আমারে ডাকছ, এগুলি বলি না ওর সামনে দিই, আমি এখনো ধৈর্য ধরিয়ে আমার কথাগুলি বলি। তারপর আমি সেলিমরা বলতেছি বতু ভাইয়ের কাছে তোর মুখোশ আমি ফাঁস করবো, আর তুই দেখিস তো ফাড়লে দুজন মিলে আমার এখানে মারি ফেলে, মারি গুম করে ফেলে, এটা ধামা চাপা দেওয়ার জন্য। ও বললেন তোর যে চিন্তা, আমার এরকম নেগেটিভ চিন্তা নাই, তো ভাই এরকম কিছু উদ্দেশ্য না। আমি বলি তাহলে রাত্রে 11:30 তুই আরেকজনের জামাই নেই বাড়িতে, তোর বিছানার ভিতরে ঢুকলি কি জন্য? তারপর কি হচ্ছে, ও কি করলো, ওরে আমি 4-5 বার থুতু মারলাম, এখন ও আমার পায়ে লাফ দিয়ে আসি পড়তেছে, আমি এগুলি নিয়ে চিল্লাচিল্লি করতাম না, বাড়াবাড়ি করতাম না। এদিকে সেলিম কি করলো, উঠানে যাই, কি করলো, ওই যে দেবরটাকে নিয়ে আসলো, সে বলে আমার আর ভাবির নামে। আমি বলতেছি যে তুই তো বাড়িতে চলে গেছো, তুই ওর কাছ থেকে বিদায় নিছ, বাড়িতে চলে যাও, খাওয়া দাওয়া করে ঘুমাই, তাহলে তুই আবার রিটার্ন আসলি কি জন্য? আমি তোর সন্দেহ হয়েছে এই জন্য আসছি আমি, এটা বলার পর দিয়ে এটা তো বলতে পারি না যে ওর ভাবি আমাকে ডাক। ও বলতেছে ও আমার চোখে এর মধ্যে দিয়ে, ও আমার কাছে মাপচা এর মধ্যে ইশারা বলতেছে আমাদের মধ্যে যা সম্পর্ক আছে এটা যখন এখন আমি রাগের মতো ফ্ল্যাশ না করি। তারপর দিয়ে ওর দেবর আসলো, আসার পরে বলতেছে যে তুই না চলে গেছো, আমাকে ভাই আপনি আগে ওইটার বিচার করেন, আপনার ভাবির কাছে কি করে না বিদায় নিয়ে চলে গেছে। এই আমার সাথে তর্ক বিতর্ক আমার বোঝানোর অনেক চেষ্টা করে দুজনে মিলে, আমি বুঝি না, ওই চিন্তা করে ওর বাড়ির মান সম্মান, এই জন্য যা হওয়ার ওর ভাইয়ের কাছে বলবে, কিন্তু আমি চিল্লাচিল্লি করতাম না, কিন্তু আমি তার আগে প্রচুর চিল্লাতেছি। পরে কি করলো, সেলিম কি করলো, ওই যে বাড়ির ফোন দিল, ফোন দিল আর দুবাই কি করলো, আবার দেবরটাও ফোন দিল, সেলিম নিজে ভালো সাজার জন্য ফোন দিল। তারপর আমি কি করলাম, ওর কাছে আমার একটা সিম কার্ড ছিল নতুন, ওর কাছ থেকে আমি সিম কার্ডটা নিয়ে আমি সোজা একটি, আমার মনের কষ্টে অনেকবার থুতু মারছি ওর মুখে, মনের কষ্টে আসি নানুদের বাসায় চলে আসছি, এত রাতে আমি আর রূপসা আসা সম্ভব না। তখন আমি কি করলাম, মামির জড়াই ধরি, মামি বলে মিলল না এত রাতে কোথেকে, আমি মামির জড়াই ধরে বিলাপ দিয়ে কান্না শুরু, মামি আমি অনেক জীবনে ভুল করছি, এই যে জেসমিনের সাথে আমার এই সম্পর্ক হয়েছে, ও আমার এইরকম হিজড়া বলে পুরুষ সত্য নাই বলে এগুলি বলে আমার এই সম্পর্ক জড়াইছে, তারপর এখন ও আমার এটাকেই আমার রাতে বিছানায় ডাকি সেলিমকে নিয়ে শুয়েছে, আমি সব দেখছি, মামির কাছে সব সত্যি কথা বলে দিছি যা যা হয়েছে। বলে দেওয়ার পর মামি আমার সান্ত্বনা দিতেছে, বাবা ভুল মানুষই করে, ঠিক আছে তুই বুড়া মহিলা, তুই মানে একটা আমাকে আমার মনে একটা ঘৃণা আনার জন্য যে এর সাথে তুই কেন এগুলিতে জড়াইলি, এরকম এরকম পাপ, ও রাতে কি পাপ করে আমরা তো জানি না, দিনে তো দেখি ভালো, রাতে কারে ডাকে তা তো জানি না। কয়েকদিন মামির তো সব বলার পরে ও আমার এখন শুধু ফোন দিতেছে, ফোন দিতেছে একের পর এক ফোন, এখন তুই আমার ফোন দিস, সেলিম আসছে বিছানা শুয়েছে আর তুই আমার কি করছিস, করছত, আমার এই যে আমার ফোন ফ্লাইট মোড করে রাখছত, এখন তুই আমার ফোন দাস, এইসব বলতেছি তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও, বলছো তুমি আমার বাঁচাও। আমি বলতেছি আমি লাউড দিয়ে আমার মামিরে শুনাইতেছি, আমার মামি তোর কথা শুনতেছে, মামিরে সত্যি শুনাইতেছি, ও বলতেছে যে কলছা তুমি আমার বাঁচাও, ও আমার ঢাকা থেকে লঞ্চের থেকে শুধু ফোন দিতেছে, শুধু ফোন দিতেছে। তখন আমি বলি না আমার পক্ষে সম্ভব না, তুই যা খুশি তা কর, আমি এগুলি সব তোর সব ধ্বংস করে দিব, তুই আমার সাথে বেমানি করছ। তো ভয় দিয়ে বলতেছে কলছা তুমি আমার বাঁচাও, আমি কি করতাম কি করতাম, আমার সংসার বাঁচাও, আমার বাচ্চাদেরকে বাঁচাও, আমি আত্মহত্যা করবো, ঠিক আছে তুমি যাতে আমার বাঁচাইতে না আমি আত্মহত্যা করবো। আমি গেলাম মামির কাছে বলি যে মামি এত কিছু একটা ঘটাই ফেলবো। হ্যাঁ আমি বলতেছি এখন কি তুই রাতে যাবি, কেউ দেখলে তো তোর বদনাম হইব। তো আমি বলতেছি মামি হইলে হোক যা হওয়ার আজকেই হইব, আমি যাব। আমি উঠে গেলাম, উঠে যাওয়ার পরে ওরে আবারও যাই থুতু মারলাম মুখে, আমি এটা মানিয়ে নিতে পারতেছি না। ও বলতেছে আমার ভুল হয়ে গেছে, ওর খারাপ উদ্দেশ্য ছিল হয়তো, আমার ছিল না। আমি বলি তুই কি বলস, তুই রাতের তোর গভীর রাতে সবার লক্ষ্যের একটা ছেলের বিছানা একসাথে এক বিছানায় শুয়াইতেছ, পাশে দিয়ে শুয়াইস, তুই বলস ওর খারাপ উদ্দেশ্য ছিল, তোর ছিল না। ফলে আমি এটা মানিয়ে নিতে পারি না। এক পর্যায়ে ও কি করলো, আমার বহুবার পায়ে পড়তেছে, ওর জামাই ফোন দিছে, আর তখন ফোনে ওর জামাই বলতেছে যে দরজা জানালা ঠিক মতো আটকাইছ কিনা, ভাইয়ের কাছে কিন্তু ফোন দিয়ে দিছে ছোট ভাই, বলতেছে হ্যাঁ কি হয়েছে, তাহলে ঘরে কুকুর ঢুকছে কি বলে কি কুকুর কে খারাপ বাসায় গালাগালি, হ্যাঁ যে তোর সাথে আমি তো কালকেই তোকে এনজয় করে আসলাম, তুই এখন কেন আরে দুইটা কুকুর ঢুকেছ ঘরে, আমার কথা আর ওই সেলিমের কথা। তখন আমি এগুলি শুনতেছি, তখন ও অনেক বউরে গালাগালি করে, ও বলতেছে তুমি ডাক্তার দেখো, তুমি তোমার কাজ সারো, আসো বাড়িতে আসো, তারপর সব শুনবো, ওর জামাই তো এগুলি শুনে না। ফয়দি এক পর্যায়ে চিল্লাচিল্লি করতেছে, রাতে আমি কানতেছি ওর ঘরে, আমি ও আমার সব বুঝাইতে চেষ্টা করে, আমি বুঝি না, আমি প্রচুর কানতেছি, মানে ভালোবাসায় যে ধোকাটা খাই গেলাম এজন্য আমি প্রচুর কান্না করতেছি, কান্না করতেছি। ও আমার জড়াই ধরছে, কলি যা আমারে মাফ করে দাও, আমার বলে গেছে তুমি আমার এখন বাঁচাও। আমি আবেগে আবার পড়ি গেলাম, আবেগে পড়ার চাইতে বেশি পড়ছি যে ওর বাচ্চাগুলো আমার বাঁচাইতে হবে, সংসারটা আমার বাঁচাইতে হবে, ওই বাচ্চা তিনটার ভবিষ্যৎ কি হবে ওর স্বামী যদি ওরা ছাড়ি দেয়। তারপর কি করলাম, আবেগে জড়াই গেলাম, ওই দিন রাতে আমরা দুজন দুজন জড়াই অনেক কান্না করছি, তারপর রাতে আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়। ওর মেয়ে কিন্তু জাগন, আমি বুঝছি সকালে যে মেয়েটা এত হই হট্টগোল হয়েছে ঘরের মধ্যে, মেয়েটা তো ঘুমানোর কথা না, ছোটটা মানলাম ঘুমে, ক্লাস এইটে পড়েও মেয়ে কিন্তু ঘুমানোর কথা না, ওই মেয়ে লজ্জায় বেরোছে। তারপর আমরা সামনে দরজায় পার্টিশনটাও লাগিয়ে দিল, তারপর রাতে আমাদের মধ্যে ফিজিক্যাল হলো, তবে সম্পূর্ণটা হয় নাই, আমি মিথ্যা বলবো না কারণ আমাকে কবরে যাইতে হবে, সম্পূর্ণটা হয় নাই। তারপর ফিজিক্যালি যা হয়েছে অনেক বেশি হয়েছে, যাক আমি মনে সান্ত্বনা দিই যে আজকে ওর মুখ থেকে আমি বাহির করতে পারছি আমি কেমন, যাই হোক। তারপরে আমাদের মধ্যে সম্পর্ক চলতে থাকে এক পর্যায়ে ও আমাদের যখন কষ্ট দেয় তখন আমি সম্পর্কটা বাদ দিতে চাই, আমি জানি আমার অনেক কষ্ট হবে, বাদ দিতে চাইলেও আমাকে একটা আমি যে প্রতিষ্ঠানে কাজ করি একটা গার্ডিয়ান দিয়ে ও আমার বাজে কথা বলে। তখন আমি বলি যে না ওর সাথে আমার কিছু নেই, যদি কিছু থাকতো ওরে দিত কি তোমার ফোনে কথা বলে তেমনি, ওরে দিয়ে ওর হাজবেন্ড কথা বলাইতাম, ওই গার্ডিয়ানটারে আমার গার্লফ্রেন্ড সাজাই যেন আমার আর ওর সম্পর্ক সন্দেহ না করে। তখন বলতাম যে তুমি আমার সাথে এখন সম্পর্ক ভাঙতে চাও না, কিন্তু এমন সময় ভাঙতে চাই না যখন আমার পরীক্ষা সামনে থাকবো, আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বো। ও বলছে ঠিক আছে এমন করবো না, কলি যা আমি তোমার কখনো কষ্ট দেবো না। কিন্তু যখন ও আমার কষ্টও দিত, প্লাস আমার ওই রাতে যে আমার ডাকিনি সেলিমের সাথে শুয়েছে ওই ঘটনাটা আমার চোখের সামনে বাসত, তখনই আমি সুইসাইড করতে যেতাম। এবং স্টেপ নিশ্চয় তিনবার ফিল খাইছি আমি, 10-15 করে ফিল খাইছি, একদিন 17 ফিল খাইছি, জানি না ভাগ্য কি অন্যায় তো নির্মম আমি মারা যাইনি। তারপরে কয়েকবার ঘুরে পড়ছি, ও আমার বলে তোমার কি সমস্যা, আমি বলি আমি ফিল খাইছি, তোমার কি সমস্যা, আমার সব সমস্যা তুমি, তুমি আমার সব টেনশন দাও, আমি ওইগুলো ভুলতে পারিনি, ওই সব দৃশ্য আমি ভুলতে পারি না, আর তোমার আচরণগুলো আমি ভুলতে পারি না। তারপর এক পর্যায়ে আমাদের সম্পর্ক ভাঙে, ও বলে ওর স্বামী ওর বাচ্চাদের মাথায় হাত রাখাই ওরে কসম করাইছে, ও যদি কারোর সাথে কথা বলে তখন সন্দেহ করে ওরে, ও সম্পর্ক ভাঙতে চায়, ও সম্পর্ক কিছুতেই রাখতে চায় না। তারপর আমি বললাম যে ফাইন সম্পর্ক রাখতে চাও না, কিন্তু আমি তোমার বলছি যে আমি চাইছি তখন তুমি আমার ভাঙতে দাও না সম্পর্ক, তুমি আত্মহত্যা করবা, তুমি মরে যাইবা, আমি ওর সাথে সম্পর্ক আমার অপবাদ দিছ, এখন আমি ভাঙতে চাই না। ও বলে না এখন এই সম্পর্ক রাখা যাবে না। তখন আমি বলি ওকে ফাইন, আমি তোমার জামার কাছে সবকিছু ফ্লাশ করবো, আমার কাছে সব প্রমাণ আছে, কল রেকর্ডিং আছে, সবকিছু আছে, আমি তোমার জামার কাছে ফ্লাশ করবো। জামাইকে 3 এইটা ওটার উপর দিয়ে বুঝাইছি, কিন্তু জামাই বুঝছে ভুল, ওই যে আমি যে একটা গার্ডিয়ানটা দিয়ে আমার গার্লফ্রেন্ড সাথে কথা বলছি, জামাই বলছে ওর সাথে আমার মনোমালিন্য হয়েছে এই জন্য আমি এগুলি বলতেছি, বলে ভাই তুমি এগুলি বললো না, এগুলি করো না, আমি বলি কারে কি বুঝাই আরে ভাই। তারপর দিয়ে একদিন ডাইরেক্ট ওর জামাই সব বললাম, ওর কাছ থেকে সিম কার্ড নিয়ে আসলাম। ওইটা আনার আগে দিয়ে আমার এক বন্ধু আমার পরামর্শ দিচ্ছে যে ওরে বলতাম যে একটা ভাষা আসতো ওর সাথে আমি আবার ফিজিক্যাল হবো। এটা বলছি আর ওটা বলছি আর ও রেকর্ডিং করে ফেলছে, রেকর্ডিং করে ফেলছে। ও ওর জামাই এটা শুনেছে, ওর জামাই এটা বিশ্বাস করে যে রিমন আমার বউ দেহের অধিকার চাইছে, রিমন আমার বউকে খারাপ প্রস্তাব দিচ্ছে, আমার বউ রাজি হয়ে দিয়ে আমার বউর নামে এখন মিথ্যা কথা বলে। আমি ওর দুইটাই মধ্যে ছবি ফাটাইছে, বউরে দুইটা থাপ্পড় দিছে এটা দেখি। তারপর বলছে রিমন আমার মোবাইল থেকে এগুলি চুরি করে নিছে। তো ভিডিওর কথা যখন ওর জামাইয়ের কাছে বলছে তখন বলছে যে আমি নাকি ওই ওদের মামলার সময় মহিলা এসপি সাজে এটা করছি।
এইগুলো নাকি আপনাদের থানা পুলিশ হয়েছে?
না থানা পুলিশ নয়, আমাকে খারাপ ছেলেদেরকে দিয়ে ভয় দেখাইছে ও। তারপরে দিয়ে আমি ভয়ের কিছু নেই, আমি বলছি যে ভাই আপনাদের বিবেক আছে যে সমস্যাটা কি? ওর ছোট বোনের দেবরের দিয়ে আমাদের ধরাইছে, দেবর পৌর এলাকার একটু নেতা।
কিন্তু আমার আপনার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ঠিক আছে ও যেটা করেছে সেই জায়গাটা থেকে অবশ্যই অন্যায় করেছে, আপনি যেটা করেছেন সেটা অন্যায় করেছেন, আপনি যদি আপনার কথা মেনে নেই তাহলে আপনি ট্র্যাপে পড়েছেন, ফাঁদে পড়ে আপনি ওকে ভালোবেসে ফেলেছেন, ঠিক আছে। মান সম্মানের প্রশ্ন যদি আমি একটু আসি, মান সম্মান তো আপনারও ছিল।
জি অবশ্যই।
এবং সেই জায়গাটার কথা চিন্তা করে তো আপনি যেভাবে রিয়াক্ট করলেন সেই রিয়াক্টের জায়গাটা তো একটু অন্যরকম হতে পারতো, থাকে না যে বিষয়টা গোপন করে যাওয়া, কারণ ওর তো একটা ভবিষ্যৎ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, সংসার আছে, আপনার তো সেটা হয় নাই। তো আপনার নামে যদি এরকম কথা আপনার এলাকায় ছড়িয়ে যায়, ইভেন এখন তো সবাই জানে আমার, আমি যতদূর জানি, তাই কি?
জি না, আমার এলাকায় সবাই জানে না, দুই একজন জানে শুধুমাত্র
এই বিষয়টা।
জি
তো এই বিষয়গুলো এক কান দুই কান করতে করতে মোটামুটি সবার কানেই হয়ে যায়।
ওখান থেকে হবে না, তবে ওর এলাকায় আমার নানুর এলাকায় সবাই জানে, ইভেন আমার মামারে ওই যে ওই রেকর্ডিংটা শুনেছে।
আপনার কি কখনো চিন্তা হয়নি যে বিষয়টা নিয়ে আমি যদি কষ্ট পাচ্ছি ঠিক আছে, কিন্তু সিন ক্রিয়েট করি তাহলে আমার জন্য বিপদ?
না এটা আমার মনে হয় নাই, এই কারণে হয় নাই, তখন আমি মনে অনেক কষ্টে ছিলাম, আমি ভাবছি যে আমি ধ্বংস হয়েছি, আমি ধ্বংস।
এক্স্যাক্টলি, আমি এখানে একটু নক করতে চাই সবাইকে, যারা আজকে এই যাহা বলিব সত্য বলিব আনসেন্সর্ড এপিসোডটা শুনলেন, এটা একটা অবশ্যই আমাদের বাংলা ভাষায় যেটাকে আমরা বলি খুব নিকৃষ্টতম পরকীয়া সম্পর্ক, ইংলিশে যেটাকে বলে অ্যাডালট্রি, এখানে অবশ্যই মনে রাখতে হবে এই বিষয়গুলো নিয়ে সেভাবে গণমাধ্যম বলি বা যেখানেই বলি না কেন, এটা একটা অসুস্থ সামাজিক সম্পর্ক, মনোজাগতিক জায়গা থেকে সেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ আসে না। কিন্তু এই ছেলেটা, এটা একটা মেয়ের ক্ষেত্রে হতে পারত, সে কিন্তু জানতো যে মেয়েটি বিবাহিত, কিংবা সে জেনে শুনেই কিন্তু স্টেপটা নিয়েছে, হয়তো চিন্তা করেছে বেশি দূর আগাবো না, হয়তো চিন্তা করেছে যে ঠিক আছে একটু করেই দেখি না, হাসির বসে ঠাট্টার বসে যতটুকু যাওয়া যায় একটু মজাই তো লাগছে, ভালোই তো লাগছে। কিন্তু এই ভালো লাগার থেকে, একটার পর একটা ভালো লাগা, একটার পর একটা ভালো লাগা থেকে এর মধ্যে প্রেমের জন্ম হয়েছে, ভালোবাসার জন্ম হয়েছে, বিপদটা হচ্ছে সেখানে। সুতরাং ওই যে একটা কথা আছে, আগুন নিয়ে নাড়াচাড়া করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমন কিছু নিয়েই আমাদের জীবনে চর্চা করা উচিত না যেখানে জীবনটা ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে, সেটাই করেছে ও। লাস্ট কি হয়েছে আমাকে এটা বলেন।
লাস্ট হয়েছে কি, ওই যে ওই ওই টুকু রেকর্ডিং রাখছে যে আমি ওকে বলছি যে আমি তোমার আরেকবার দেহের অধিকার চাই, এটা বলছি যে এটা বলার উদ্দেশ্য ছিল, ওর জামাই তো বিশ্বাস করে না আমার কথা, আমি এই মতো ভিডিও কল দিয়ে ওর জামাই সব দেখাবো। তখন এই ট্র্যাপে আমার নিজের ট্র্যাপে আমি নিজেই পড়ে যাই। ওর জামাই আর ও মিলে কি করে, আমার মামাকে আমার খালুজিকে যে আর্মিতে, ওনাদের সবাইকে শোনায় যে আপনাদের বাগিনে এরকম করছে। তখন সবাই আমাকে বলে যে তোর বিয়ে করতে মন চাইলে বিয়ে করাবো, কিন্তু তুই এসব কি করিস, তোরা তোর সাথে আমার সম্পর্ক,
সবাই এটাই বলে
আমাকে এইসব বলে। তখন আমি বলি কি আমাকে কেন বিয়ের কথা বলতেছে সবাই, ওই যে ওই রেকর্ডিংটা শুনছে। তখন আমার উপলব্ধি হয় আমার মামি আমার অনেক হেল্প করছে, যে আমার বিপদের সময় সাপোর্ট দিছে, সাপোর্ট দিছে বলতে খারাপ কিছুতে উৎসাহিত করে নাই, কিন্তু আমাকে মানে ইনফরমেশন দিছে যে ও আমার নামে কি ধরনের স্টেপগুলি নিতেছে। তখন আমার উপলব্ধি হয়েছে যে ওরে আমি যে এই কথা বলছি, ও এই কথা মামারে শুনেছে, আঙ্কেলদের শুনেছে, সবাই শুনে এইটা করছে। তখন নিজের কাছে নিজেকে অনেক নিকৃষ্ট মনে হয়েছে। তখন আমি এখন কারে বুঝাবো যে আমি এটা ওকে,
এইরকম অবস্থাতেই আছে না সম্পর্কটা, এরকম অবস্থায় আছে। এবার আমি একটু বলি সম্পর্ক তো আলটিমেটলি নাই, যখন এই ধরনের একটা জিনিস চলে আসে, এটা আসলে আমাদের জায়গাটা থেকে বোঝার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ও দেখেছে এরকম রাতের বেলা ঘরের বেড়ার ফাঁক দিয়ে যেটা দেখেছে, ও যেটা বললো, তারপরে ও যেটা বললো যে একদম র‍্যাব স্টাইলে গিয়ে আমি দরজা ভেঙে এটা করে ফেলেছি, সম্পর্কটা আলটিমেটলি তখনই শেষ। এরপরে হচ্ছে রাগ প্রকাশের, এবং এই রাগ প্রকাশের জায়গাটায় আমরা অবিবেচকের মতো নিজেদেরকে প্রকাশ করি, এবং তারপর যেটা হয় সেটা আসলেই আর কোনোভাবেই জোড়া নেয় না। তো আমার মনে হয় যেটা, যে আজকের এই জায়গাটা থেকে আমাদের একটা অনেক বড় লেসন আছে, যে কোনো অসামাজিক সম্পর্ক, যে কোনো ধরনের অসামাজিক সম্পর্ক নিজে থেকেই নিজে এত বড় বিপদ ডেকে আনে, সারা জীবনের জন্য সেটা আপনার জন্য ভয়াবহ রকমের অসম্মানের হতো। হতে পারে। সুতরাং যে কোনো অসামাজিক সম্পর্কে থাকলে নিজের পরিবারের কথা চিন্তা করে, নিজের ছেলেমেয়ের কথা চিন্তা করে, নিজের সম্মানের কথা চিন্তা করে অবশ্যই আমাদের সে জায়গাটা থেকে সরে আসা উচিত। একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে সম্মান অর্জন করতে অনেক 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 পরিশ্রম হয়, অনেক পরিশ্রম হয়, সম্মান যেতে কয়েক সেকেন্ড সময় লাগে মাত্র। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো শেষ করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। অন দ্যাট লাউড মোমেন্টে আমি আসলে নাই, যে কারণে আমার টেম্পোটা একটু স্লো, কজ আমি সারাদিন রোজা ছিলাম, ওইভাবে কথা বলার আমার পক্ষে সম্ভব হয়নি। বাট আজকের এই গল্পটা আমার মনে হয় অনেকের চোখ খুলে দিয়েছে। আপনার শেষে কিছু বলার আছে?
লিসেনারদের জন্য এটা বলবো যে আসলে আমরা অনেক সময় আবেগের বসে বা জিদের বসে অনেক কিছু করে ফেলি। আমি একজন টিনেজ পার করে আসছি এবং উঠতি বয়সী একজন তরুণ, আমি এটা জানি সমাজ বাস্তবতায় এখন অনেক তরুণ তরুণীর মধ্যে পরকীয়ার ঝোঁকটা বেশি এবং তরুণ ছেলেদের মধ্যে পরকীয়ার ঝোঁকটা অনেক বেশি। আমরা এই সমস্ত জিনিস থেকে বিরত থাকা অবশ্যই উচিত। যেমন আমি এর শিকার, কারো কেউ আমাকে আমার পুরুষ এগো নিয়ে আঘাত করে কথা বলছে, এটার থেকে হোক যে কোনো ভালো লাগা থেকে হোক একটা ফরকে আমি জড়ে গেছি, এখন তার দ্বারাই আমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি। এইরকম ক্ষতিগ্রস্ত হয়েছি এখন আমার কথা কেউ বিশ্বাস করতে চায় না। বাংলা ছবির মতো হয়েছে যে আমি যাই ছুরিটা উঠাইছি আমি এখনই।
এবং একটা বিষয় লক্ষ্য রাখবেন, ও যে কথাটা বলেছে এখানে এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয়, কে অপরাধী সেটা আমরা জানি না। হ্যাঁ, ওর কথা বলেছে, হয়তো ভদ্রমহিলা যদি বলতেন তাহলে হয়তো উনি ওনার পক্ষ নিয়ে বলতেন, সেটা আসলে আমরা জানি না, সে জায়গা থেকে প্রুফ করারও কোনো সুযোগ নেই। তবে এটা ঠিক, এই ধরনের ঘটনা ঘটে গেলে খুব স্বাভাবিকভাবেই মেয়েদের দিকে আঙুলটা খুব বেশি তোলেন আমাদের সমাজ, যেটা একেবারেই অনুচিত। আর ছেলেটার দিকেও যে আঙুল তোলেন না তা কিন্তু না, ছেলেটার দিকেও আঙুল তোলেন স্থান কাল পাত্র ভেদে, নিজেদের সিচুয়েশনটাকে সেভ করার জন্য, যেটা ওর ক্ষেত্রে হয়েছে ওর কথা অনুযায়ী সেটাও কিন্তু হয়। সুতরাং অবশ্যই অবশ্যই এরকম অনিরাপদ সম্পর্ক থেকে দূরে থাকুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা, আমরা আজকের মতো শেষ করতে চাই। ও যে কথাটি বলেছে খুবই গুরুত্বপূর্ণ, কারো পৌরসত্ব নিয়ে কখনোই, আমি আবারও রিপিট করছি, কারো পৌরসত্ব নিয়ে কখনোই টিটকারি জাতীয় কোনো কথা বলবেন না, অনেক বড় বিপদ হতে পারে। ভালো থাকুন, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself.
ABC Radio.
Amar gaye যত দুঃখ বন্ধু আরে কর তোমার মনে জাল, বন্ধু আরে কর তোমার মনে জাল, আমার গায়ে যত দুঃখ স তোমার মনে জাল, বন্ধুয়ারে কর তোমার মনে জাল। কেউ ছিল না সে সময়,
refill water pump, time check.
সময় এখন রাত একটা।
RFL water pump, পানি দেবে টেনশন নয়।
Exclusively on FusionBD.com.